প্রায় বছরখানিক আগের একটা অদ্ভুত রকমের ঘটনা, এবং সেই ঘটনাটা দিয়ে আজকে কথা বলা শুরু করতে চাই। প্রায় বছরখানিক আগে আমার খুব কাছের একজন বন্ধু, সে দুটোই বলতে পারি, বন্ধু বলি বা সাবেক সহকর্মী বলি, সবকিছু মিলিয়ে তার সঙ্গে আমার একটা গল্প হচ্ছিল, একটা আড্ডা হচ্ছিল একটা ক্যাফেতে। এবং সেই ক্যাফেতে একটা ঘটনা সে আমাকে বলল যে গ্রামের বাড়ি বরিশাল হবার কারণে লঞ্চে করেই আসলে বাড়ি ফিরছিলেন ঢাকা থেকে, এবং সেই সঙ্গে তার বেশ কিছু বরিশালের বন্ধু বান্ধব ছিল, এবং তারা একসঙ্গে ঈদের আগে ঢাকা ফিরছিলেন। ঈদের অনেকটাই আগে, কোরবানির ঈদের আগের ঘটনা বলছি, প্রায় বছর খানিক আগের ঘটনা। এবং সেই রাতে মোটামুটি রাত তখন প্রায় আড়াইটা কিংবা তিনটের দিকে, তাদের যে ক্যাবিন ছিল সেই ক্যাবিনের সামনে যে বারান্দা, সেই বারান্দার সামনে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মোক করছিল। এবং ঠিক সেই সময়ে হচ্ছে পেছন থেকে কেউ একজন ডাকলেন, এবং একজন বয়োজ্যেষ্ঠ মানুষ হবার কারণে সে আসলে সিগারেটটা নিভিয়ে তারপরে হচ্ছে তার সামনে যে তার সাথে কুশলাদি বিনিময় করে, এবং প্রচুর কথাবার্তা হতে থাকে। এবং কথাবার্তা হতে হতে এক পর্যায়ে তারা ভদ্রলোকের যে ক্যাবিন ছিলেন, যে ভদ্রলোক ডেকেছিলেন আমার সেই বন্ধুকে, সেই ক্যাবিনে যে একসঙ্গে অনেকক্ষণ কথা বলতে থাকেন। এবং অনেকক্ষণ কথা বলতে বলতে এক পর্যায়ে রাত যখন গভীর হয়ে যায়, একটা গল্প তিনি ওই ভদ্রলোক তাকে শোনায়। এবং গল্পটা কাইন্ড অফ এরকম ছিল যে কোনো এক বর্ষার রাতে লঞ্চে করে হচ্ছে তিনি বাড়ি ফিরছিলেন, এবং বাড়ি ফিরতে ফিরতে কোনো এক রাতে একটা ক্যাবিনে তিনি অসুস্থ বোধ করেন, এবং অসুস্থতা বোধ করবার পর যখন লঞ্চ কর্তৃপক্ষকে তিনি জানাতে বের হতে যাচ্ছিলেন, তখনই তিনি ফেইন্ট হয়ে যায়। এবং এতটুকু গল্প বলার পর আমার সেই সাবেক সেই সহকর্মী বলি বা বন্ধু বলি, তার কাছে একটু ব্যাপারটা কেমন জানি বিব্রতকর মনে হচ্ছিল। এবং রুমে একটা মাছ পচে গেলে যেরকম গন্ধ পাওয়া যায়, একটা আষ্টে গন্ধ তিনি অনুভব করছিলেন। এবং তার কিছুক্ষণ পর তার মোবাইলে একটা ফোন আসে, এবং ফোন আসার পর তিনি সেই ভদ্রলোককে, মুরব্বী ভদ্রলোককে একটু সময় চেয়ে রুম থেকে বের হয়। এবং তার কিছুক্ষণ পর তার মনে হয় যে তিনি তো তার সঙ্গে কথা বলছিলেন, সেই রুমে তিনি আবারও ফিরে যায়। এবং খুবই অদ্ভুত বিষয়, রুমে ফিরে যাওয়ার পর তিনি যেটা দেখতে পারেন, সেই রুমের বাইরে একটা ছোট তালা ঝুলছে। তারপর যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে সে নাছোড়বান্দা প্রকৃতির মানুষ হবার কারণে যেটা করে থাকেন সেটা হচ্ছে যে লঞ্চ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন, এবং লঞ্চ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পর কেবিনগুলোর দায়িত্বে যিনি নিয়োজিত ছিলেন তিনি অনেকটা ঘাবড়ে যান। এবং তিনি যেটা জানতে পারেন চান যে এই কেবিনটি নিয়ে কেন তিনি প্রশ্ন করলেন, সবকিছু বিস্তারিত খুলে বলার পর লঞ্চ কেবিনের দায়িত্বে যে ভদ্রলোক নিয়োজিত ছিলেন তিনি জানান যে অনেক বছর আগের একটা ঘটনা, ঘটনাটা কাইন্ড অফ এরকম ছিল, একজন মুরব্বী ভদ্রলোক তিনি নিজেই ট্রাভেল করছিলেন ঢাকা থেকে বরিশাল যাবার উদ্দেশ্যে, এবং এই লঞ্চেই তার মৃতদেহ উদ্ধার করা হয় এবং সেই রুমটা থেকেই। এবং লোকমুখে শোনা যায় তিনি হয়তোবা হার্ট অ্যাটাক করেছিলেন, এবং তাকে এক পর্যায়ে লঞ্চ কর্তৃপক্ষ রেস্কিউ করে তার রিলেটিভের কাছে পৌঁছে দিয়েছিলেন। এরপর নাকি অনেকেই এরকম একজন মুরব্বীকে লঞ্চে দেখতে পান, কখনো ডেকের উপরে, কখনো লঞ্চের ছাদে। সো এই জায়গাগুলোতে নাকি অনেকেই খুঁজে পান, এবং এই ঘটনাটা তিনি বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্নভাবে শেয়ার করেছেন। অ্যান্ড তারপর সে আমার বন্ধু বেশ কিছুদিন অসুস্থ ছিল, এবং তার সেই ঈদটা খুব একটা ভালো কাটেনি। হেরিওয়েজ, একটা অদ্ভুত অমীমাংসিত গল্প দিয়ে আজকের ভূত স্টুডিওটা শুরু করলাম। সঙ্গে রয়েছে আমি আর্য অপূর্ব, এবং বৃহস্পতিবার রাত আসলেই তেনাদের আনাগোনা একটু নাকি বেড়ে যায়। তেনাদের আনাগোনা বলতে আমি এখানে মিন করেছি যেই জিনিসগুলো আমি আপনি স্বাভাবিকভাবে চোখে দেখি না। আমি হয়তোবা এখানে বসে রয়েছি, ক্যামেরায় আপনি আমাকে দেখতে পাচ্ছেন বা রেডিওতে আপনি আমাকে শুনতে পারছেন, এমনও তো হতে পারে আমার ঠিক ডান পাশে কিছু একটা রয়েছে, সে আমাকে হয়তোবা দেখতে পারছে কিন্তু আমি তাকে দেখতে পারছি না। সো এরকম বেশ কিছু অদ্ভুত ঘটনা নিয়ে কিন্তু আমাদের প্রতি ভূত স্টুডিওতে বেশ কিছু মানুষ এই এপিসোডে আসেন, এপিসোড ঠিক না, মানে এই মঞ্চে আসেন, তাদের ঘটনাগুলো শেয়ার করেন। আশা করছি আজকের ঘটনাগুলো আপনাদের ভীষণ রকম ভালো লাগবে। সো সকলকে আসসালামু আলাইকুম, দিস ইজ মি আর জে অপূর্ব, এবং চলছে বা শুরু হয়ে গেল কিন্তু ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। সো যারা আসলে রাত জেগে রাতের এই সময়টায় এই ধরনের প্যারানর্মাল ঘটনাগুলো শুনতে এনজয় করেন বা ভালোবাসেন, তাদের জন্যই কিন্তু ভূত স্টুডিও। এবং স্পেশালি তাদেরকে বলবো যারা আসলে একটু দুর্বল চিত্তের, সেক্ষেত্রে আপনাকে প্রথমত যেটা বলবো, স্কিপ করতে পারেন এই এপিসোডটা বা এই প্রোগ্রামটা, বাট যদি মনে হয় যে না আজকে একটু ট্রাই করে দেখি না, আজকে একটু শুনে দেখি না কেমন লাগে, তাহলে যেটা বলবো প্লিজ আমাদের সঙ্গে থাকুন একদমই শেষ মুহূর্ত পর্যন্ত। তো আজকে প্রথম যিনি অতিথি রয়েছেন তার সাথে আমরা পরিচিত হব, বাট তার আগে আপনাকে প্রসেসটা বলতে চাই, যদি আপনি আগামী পর্বে আসতে চান ভূত স্টুডিওতে, সিম্পলি যেটা করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠাবেন 26969 নাম্বারে। আসছে পর্বে যদি আপনি ভূত স্টুডিওতে আসতে চান, সিম্পলি RBS, তারপর আপনার নাম, লোকেশন, প্রফেশন পাঠিয়ে দিবেন 26969 নাম্বারটায়। প্রথম যিনি অতিথি তার সাথে আমরা পরিচিত হচ্ছি, সালাম আলাইকুম ভাইয়া।
ওয়ালাইকুম আসসালাম,
কেমন আছেন?
আলহামদুলিল্লাহ।
প্রথমত নামটা জানতে চাই এবং একই সঙ্গে কোথা থেকে এসেছেন?
আমার নাম মোহাম্মদ জানমিয়া, আমি এসেছি জামালপুর থেকে।
আচ্ছা, জামালপুরের কয়টা ঘটনা আজকে আমরা শুনব?
আমি প্রথমেই নোয়াখালীর এক ছেলে, গাজীপুরে একসঙ্গে আমরা তখন থাকতাম, সেই ভাই আমার সঙ্গে শেয়ার করেছে তার নিজের গ্রামে নোয়াখালী জেলা শিবপুর গ্রামের একটা ঘটনা ঘটেছিল তার জীবনের সঙ্গে, সেই ঘটনা দিয়ে শুরু করব এবং তারপর বাদ বাকি যে গল্পগুলো রয়েছে সেগুলো আমার জামালপুরের ঘটনা।
অল রাইট, সো নোয়াখালীর যারা রয়েছেন নোয়াখালীতে কিংবা এই মুহূর্তে প্রবাসে যারা রয়েছেন, আই হোপ এনজয় করবেন। তাছাড়া কিন্তু ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম একযোগে আপনি এই মুহূর্তে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন ফেসবুক এবং ইউটিউবের কল্যাণে। সো জানমিয়া ভাই, আমরা প্রথম ঘটনায় চলে যাচ্ছি।
হ্যাঁ, আমার প্রথম ঘটনা গাজীপুর মৌচাকে একটা ছেলে চাকরি করত, তার বাড়ি নোয়াখালী জেলা শিবপুর গ্রামে। তো আমি যে বাসায় থাকতাম তার পাশের বাসায় সেই ছেলেটা থাকত, মাঝে মাঝে একসঙ্গে দোকানে বসতাম, গল্প করতাম। তো একদিন রাতে বিভিন্ন গল্প নিয়ে ভাইয়ের সঙ্গে আমার আলোচনা হচ্ছে, হঠাৎ করে একটা ভৌতিক বা ভূতের গল্প তার গ্রামে, আমাদের গ্রামে অতিথি অনেক বছর আগে মুরব্বীদের মুখে শোনা অনেক গল্পগুলো আলোচনা হচ্ছে দুজনের মধ্যে। হঠাৎ করে তিনি আমাকে বলল যে ভাইয়া, তো আমার জীবনের সাথেও ঘটে গেছে একটি ঘটনা। তা আমি বললাম যে কি এমন ঘটনা যে আপনার জীবনের সাথে ঘটে গেছে, ভৌতিক ঘটনা একটু বলেন তো আমি শুনি। তখন সেই ছেলে, তার নাম সানোয়ার হোসেন, তিনি বলল যে ভাই, তো প্রায় 15-16 বছর আগে আমি যখন আমার গ্রামে থাকতাম তখন আমার এক বন্ধু ছিল, তার নাম দায়ামিয়া, গ্রামে তাকে সবাই দায়ামিয়া করে ডাকত। তো ওই দায়ামিয়া আমার বন্ধু ছিল, তো আমরা দুজন অনেক বাঁশি বাজাতাম, তারার বাঁশি বাজাইতাম, আবার মাছও মারতাম একসঙ্গে দুজন। তো যখন আমরা মাছ মারতাম ওই রাতে 12টা পর্যন্ত বাঁশি বাজিয়ে তারপরে মাছ ধরতাম কপি বাতি দিয়ে। তো সানোয়ার এবং তার বন্ধু দায়ামিয়া দুজন একদিন রাতে, আর রাতের 12টা পর্যন্ত সে বাঁশি বাজাত। তো তাদের সে শিবপুর গ্রামের যে গ্রামটি রয়েছে সেটা একটা হিন্দু এলাকা, অতীত অনেক বছর আগে থেকে সেই গ্রামে অনেক হিন্দুরা বসবাস করত, এখন হয়তো বা সেখানে একটু হিন্দু তো কমে গেছে। তো ওই গ্রামে কাঁচা রাস্তা ছিল তখন, তো ওই কাঁচা রাস্তার মাঝখানে একটা ব্রিজ আছে, তারপরে আরেকটা ছোট্ট ব্রিজ, তো দুইটা ব্রিজই যে খাল চলে গেছে, দুটো খালি, পাশে একটা বিল ছিল, ওই বিলে চলে গেছে। তো তারা দুজন ওই রাতে বাঁশি বাজাইতো ব্রিজের উপর বা ওই মাঠে বাঁশি বাজিয়ে, সানোয়ার বলল যে দায়ামিয়া চল আজকে রাত্রে আমরা মাছ মারব। তো সানোয়ার বলল যে দায়া, তুই ওই ব্রিজের থেকে শুরু করবি, ওই খাল দিয়ে একবার বিলের মাথায় যাবি, আমি এই ব্রিজের থেকে শুরু করি এই খাল দিয়ে আমি একদম বিলের মাথায় যাব, যাই দুজনে একসঙ্গে দেখা হবে, দেখি কারা কেমন মাছ পাওয়া যায়। তো এই ব্রিজ থেকে ওই ব্রিজ যাইতে প্রায় 2-3 মিনিট লাগে, এখান থেকে ওই ব্রিজের ডাক দিলে শোনা যায়। তো তখন রাতের 12টা এরকম, দুইজন সেই দুই ব্রিজের মাথা থেকে কপি বাতি এবং পলো নিয়ে তারা মাছ মারা শুরু করলো। তো একজন আরেকজনকে বলে, সে ছানোয়ার বলে, কিরে দায়ায় কি ব্যাপার, ভয় পাইতেছ? কোলে, না রে ভাই, কোনো ভয় নেই, মাছ মার। তো ছানোয়ার যখন এই কিছুক্ষণ গেছে, এই যাওয়ার পরে কিন্তু এর মধ্যে একটা মাছও তার পলেই ওঠে না, মানে সামনে কোনো মাছই সে চোখে দেখে না। পরে ছানোয়ার বলল তার বন্ধুকে, দায়ে কি ব্যাপার, মাছ কি তোর চোখে পড়ে? কোলে ভাই আজকে তো কোনো মাছই দেখি না। তারপর আবারও দুজন শুরু করলো। তো প্রায় 2-3 মিনিট এগিয়ে গেছে, এই সময় সানোয়ার দেখে যে এই যে খাল দিয়ে নিচ দিয়ে সে মাছ মারতেছে, যে খালের নিচে যে পানি ওই খালের উপর দিয়েই সানোয়ার যাইতেছে। তার পাশে হলো ধানের ক্ষেত, ধান লাগাইছে, বেশ ভালো ধান হয়েছে, অনেক বড় বড় গোছা হয়েছে ধানের। তো ওই ধানের একটু ফাঁকে, মানে আমরা যেটা বাতুর বলি মাঝখান দিয়ে খেতে, ওই পাশে বাতুরের এক সাইডে দুইটা বিড়াল কান্নাকাটি করতেছে। তো সানোয়ার ভাবলো যে কি ব্যাপার, এত রাত্রে এই বন্ধের মধ্যে বিড়াল আলো কই থেকে? তো উনি আবার করলো কি, একটু ওই কফি বাতিটা নিয়ে একটু আস্তে আস্তে ওই বাতুরের পাশে গেছে, দেখি বিড়ালরা যা, দেখি যে কোনো বিড়াল নাই, কিছুই নাই। উনি কি আশ্চর্য, এই বিড়ালের শব্দ শুনলাম, আবার আমি কফি বাতি নিয়ে গেলাম, বিড়াল দেখতে পারলাম না। তো উনি আবার ওই আসছে, আইসে ওই আস্তে আস্তে মাছ মারা শুরু করছে কফি বাতি দিয়ে, কিন্তু এর মাঝখানে একটা মাছও সে দেখে না, এমনি খালি বাতি নিয়ে মানে এগিয়ে যাচ্ছে। অন্য অন্য দিন কিছু মাছ পা, আজকে কিন্তু একটা মাছও তার চোখে পড়ে না। সানোয়ারের মনটা খুবই কষ্ট যে কার মুখ দেখে আসলাম আজকে, একটা মাছও তো দেখতে পেলাম না। তো আর একটু এগিয়ে গেছি, যাওয়ার পর আবার ওই পিছনে তার ওই বিড়ালের শব্দ পাওয়া যা, দুটো বিড়াল। তো সানোয়ার ভাবলো যে কি ব্যাপার, তখন আমি গেলাম, একটা বিড়ালও দেখলাম না, এখন আবারও বিড়ালের শব্দ পাওয়া যাচ্ছে। এদিকে ওই যে ওর দায়ামি আর বন্ধু যে পাশে খাল দিয়ে যাইতেছে, ওই চিৎকার দিয়ে বলতেছে, কে রে সানোয়ার, ভয় পাইতেছস নাকি? দে সানোয়ার বলতেছে, না রে দুস্ত, ভয় পাই না, মাছ মার। কিন্তু এই যে বিড়ালের শব্দ পাইল, যা বিড়াল পেল না, এই কথা সানোয়ার আর দায়ামিয়াকে বলতেছে না। যদি আবার ওই উইও ভয় পা, তা সানোয়ার একটু সাহসী ছিল, দায়ামিয়ের চেয়ে সানোয়ার অনেক সাহসী ব্যক্তি ছিল। পরে যখন কিছুক্ষণ যায়, তখন ওই যে বিড়ালের শব্দ আসে, পরে আবার কফি পাতি নিয়ে পিছন দিকে গেছে, যে কই বিড়াল নাই, কি আশ্চর্য, বিড়ালের শব্দ পায় সে বিড়াল পায় না। তারপর আবার যাওয়া শুরু করলো। এই কিছুক্ষণ যখন গেল, তখন ওই পিছনে তখন আর বিড়ালের শব্দ সে আর শুনতে পাচ্ছে না, সে শুনতে পাচ্ছে দুটো ছোট্ট বাচ্চা যেভাবে কান্নাকাটি করে, সে কান্নাকাটির শব্দ তার স্পষ্ট তার কানে ভেসে আসছে। মনে হচ্ছে তার পিছনের ক্ষেতের মধ্যেই দুটো ছেলে কান্না করতেছে। উনি তো প্রথম যে বিড়ালের শব্দ, তখন হয়তো বা শরীরে একটু ঝাঁকুনি দিছিল, যে তারপরে যখন একটা দুটো বাচ্চার কান্না তার কানে ভেসে আসলো, তখন উনি একটু মানে ভয় পেয়ে গেল, শরীরে একটু ঝাঁকুনি মারলো, যে কি ব্যাপার, কিছুক্ষণ আগে বিড়াল দেখলাম, বিড়ালের শব্দ পেলাম, কাছে গেলাম বিড়াল পেলাম না, এখন আবার ওই পিছনেই দুটো বাচ্চার কান্না সুর চলে আসছে। তারপর তিনি পিছনের দিকে তাকাইছে, তাকায় দেখে যে কিছুই দেখা যায় না, ফলে ওই বাচ্চার কান্না আসে। তারপর তিনি কফি বাতি নিয়ে পিছন দিকে আসলো, আয়ে দেখেছেন কোনো সে বাচ্চাও নাই, আবার কান্নাও থেমে গেল। তিনি তো খুব চিন্তার মধ্যে পড়ে গেল, মানে তার দায়ামিয়া যে তার বন্ধু তাকেও বলতে পারতেছে না, বা তিনি আসলে বুঝতেছে যে আসলে কি ঘটনাটা এখানে, কি এমন জিনিস। তারপর তিনি আবারও যাওয়া শুরু করলো। এদিকে যে সানোয়ার যে যাইতেছে, আস্তে আস্তে ঘটনা ঘটতেছে, কিন্তু দায়ামিয়া আস্তে আস্তে কিন্তু একদম ওই বিলের মাথায় যায় পৌঁছে দাঁড়া আছে সানোয়ারের জন্য। কিন্তু সানোয়ারের যে এদিকে একের পর এক ঘটনা ঘটতেছে। তারপর যখন একটু আর একটু সামনের দিকে গেল সানোয়ার, দেখে যেন পিছন দিকে তার কানে ভেসে আসছে হাসির শব্দ। তখন সানোয়ার তখন সত্যি সত্যি সে মানে মানে তার বুকটা কেঁপে উঠলো ভয়, যে কান্নার শব্দ পেলাম, এর আগে বিড়ালের শব্দ পেলাম, এখন আবার একটা দুটো পিচ্ছি বাচ্চারা যেভাবে হাসে সেইভাবে হাসি শব্দ পেলাম। তখন সে আবারও পিছন দিকে তাকালো, তাকে দেখে যে দুইটা ঘোড়া ওই ধানের ক্ষেতের উপর দিয়ে ছটপট করতেছে, ঘুরতেছে, এদিকে যায় এদিকে যায়। তখন সে ভয় পেল, ভয় পেয়ে একটু মানে ওই বিলের দিকে যাওয়া শুরু করলো। তো তখন তার বন্ধু দায়ামিয়াকে বলতেছে, সানোয়ার কে রে তুই, অনেক মানে ওখান থেকে একটু ফাঁকে বিলে, তো তার শব্দ আর অন্তি সে শুনতে পারছে না, একদম বিলের নিচে চলে গেছে মাছের নেশায়। তারপর যে সে যাওয়া শুরু করলো, ইনি একদম জোরে সে বিলের মাথায় চলে গেল, এক দৌড়ের পর যায় দিয়েছেন দায়ামিয়া ওই বিলের ভিতরে ঢুকে গেছে গা মাছ মারতে মারতে। তারপরে দুজনে একসঙ্গে দেখা হলো, দেখা হওয়ার পরে দায়া বলতেছে, কিরে সানোয়ার তুই এইভাবে ভাবাচ্ছিস কেন, কি হয়েছে তোর? বলে, দোস্ত এই এই ঘটনা। বলে, তাই ঠিক আছে, আমরা দুজন এবার যে পাশ দিয়ে তুই আসছিস এই পাশ দিয়ে আমরা যাব, দেখি আসলে কি ঘটনা, তোর সঙ্গে কি ঘটনা ঘটছে। তারপর দায়ামিয়া কোলে, আমি আগে থাকি, তুই যেহেতু ভয় পাইছস তুই পিছে থাক, আমি আগে থাকি। সানোয়ার বলল, না আমি যখন ভয় পাইছি আমি আগে থাকবো, তুই পিছে থাক, দেখি কি। তারপর তারা দুজন আসা শুরু করলো। শুরু করার পর ও ঠিক যখন ওই যে জায়গায় হাসিছে যে জায়গায় কান্না করছে সেই জায়গায় যখন তারা আসছে, তখন দেখা গেল যে দূর থেকে দেখা যাইতেছে যে ঘোড়ার শব্দ, কিন্তু তারা চোখে দেখতেছে না, খালি ঘোড়ার শব্দই তাদের কানে ভেসে আসছে। তারপর তারা এগিয়ে যাওয়া শুরু করলো। যখন ওই ব্রিজের কাছাকাছি গেল তখন এক মানুষের মতো বোঝা যায় বোঝা যায় না এরকম শব্দ বলছে যে তোরা দুইজন আমাদের হাত থেকে বেঁচে গেলি। এই কথাটা দায়ামিয়া এবং সানোয়ার স্পষ্ট শুনতে পেল। তারপর তারা দুজন, সানোয়ারের একটা মাছও সেদিন সে পায় নাই, দায়ামিয়া তাও কিছু পেয়েছে এই খালে পায় নাই ওই বিলে গিয়ে। তারপর রাতে বাড়িতে গেল যায় সানোয়ারের আম্মার কাছে, সানোয়ার সব ফুলে বলল, রাত্রে তাকে পানি দিয়ে গোসু করালো, লোহা গরম করে পানি খাওয়াইলো, খাওয়ানোর পর তারপর সে পরের দিন সে তার সারা শরীরে জ্বর এসেছে, তারপর কবিরাজ দিয়ে চিকিৎসা করাইছে, চিকিৎসা করার পর সে সুস্থ হওয়ার পর তারপর সেই যে ভয় পাইছিল সেই ভয়টাই তার শরীরের মধ্যে একদম ঢুকে গেছিল। সে সানোয়ার ভাই বলছে যে এখন আমার শরীরে অনেকগুলো তাবিজ আছে, মাঝে মাঝে আমি যখন একা যাই তখন আমাকে আক্রমণ করে সেইভাবেই, এখন আমি খুব হিসাব করে চলতেছি, এবং তারপর আরও কয়েকবার আমাকে রাস্তাঘাটে আক্রমণ করেছিল। আমার এক নানু ছিল জিন নানু, গ্রামের মানুষে তাকে জিন নানু বলেই ডাকত, ওনার সঙ্গে অনেকগুলো জিন আছে, তার কাছ থেকে সে তাবিজ কবজ নিয়ে মোটামুটি এখন সুস্থ হয়েছে এবং সে গাজীপুরে এসে মৌসাকে একটা ফ্যাক্টরিতে জব করতেছে। সেই সানোয়ার ভাই আমাকে এই গল্পগুলো বলেছিল আর আমি সেই প্রথম যে গল্পটি বললাম।
ওকে, মানে সানোয়ার ভাইয়ের প্রথম ঘটনাটা তিনি শেয়ার করলেন। জানমিয়া ভাই যিনি এসছেন আমাদের কাছে জামালপুর থেকে, রাইট? সো একটা ছোট্ট মানে এক্সাম্পল সেই সকল মানুষদের জন্য যারা আসলে এই মুহূর্তে ধরে নিলাম আপনার বাসার যাত্রা বাড়ি, আপনি ভাবছেন আপনি এখানে কিভাবে আসবেন, আমাদের অফিসটা বাড্ডাতে, আপনার বাসার যাত্রা বাড়ি কতটা ডিস্টেন্স আপনি ভাবছেন, বাট লুক, একটা মানুষ জামালপুর থেকে বলি বা গাজীপুর থেকে বলি, সে কিন্তু আমাদের সামনে এই মুহূর্তে এখানে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। রাত বিরাতে আপনি যখন মারাত্মক টায়ার্ড ডিনার করে ঘুমোতে যাচ্ছেন, ঠিক সেই সময়টায় আপনাকে এন্টারটেইন করার জন্য তিনি তার জীবনের বেশ কিছু হরর এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু আজকে এখানে চলে এসেছেন। এটা বলার কারণটা কি? এটা বলার একটা মাত্র কারণ, সো আমরা নেক্সট এপিসোডে না মানে আপনাকে চাই যে আপনি আসুন, আপনি বলুন। আর যদি মনে হয় যে না, আপনার মনে হয় যে না আমি আসলে এসে কি করব, না আসলে ঘরে বসে যদি মেইল করে দিতাম, সো ব্যাপারটা এখানে অন্যান্য প্রিভিয়াস হরর রেডিও শোগুলোর সঙ্গে জাগো এফএমের এখানে একটাই পার্থক্য, এখানে আমরা কোনো গল্প নিজেরা লিখে তারপর রিড আউট করি না, কিংবা কোনো মেইল রিড আউট করি না। সো আমরা সবসময় যেটা বিশ্বাস করি, টিম ভূত স্টুডিও যেটা বিশ্বাস করে থাকেন, যে যখন আপনার সঙ্গে আমাদের একটা সরাসরি সাক্ষাৎ হয় তখন এমনিতেই ভালো লাগা দুইগুণ তিনগুণ চারগুণ অনেক বেড়ে যায়। দ্বিতীয়ত যেই ব্যাপারটা, সেটা হচ্ছে লাইভে বসে দুজন মানুষ একসঙ্গে চোখে চোখ রেখে গল্প বলার যে এক্সপেরিয়েন্সটা, এইটাও কিন্তু একটা অদ্ভুত রকম মজার একটা ব্যাপার। সো আমরা চাই যে আপনি আসুন নেক্সট এপিসোডে, আপনি আপনার মতন করে তিনটা চারটা পাঁচটা গল্প শেয়ার করুন। সো ঢাকায় যারা রয়েছেন আমাদের আশপাশে, কুমিল্লা এবং চট্টগ্রামে যারা শুনছেন, এতটুকু আপনাকে রিকোয়েস্ট করবো, একটু ভালো করে শুনে বুঝে রেজিস্ট্রেশন করবেন। আপনাকে কিন্তু ঢাকা স্টুডিওতে এসে তারপর কিন্তু স্টোরিগুলো বলতে হবে। সো এই সাহসটা যদি থেকে থাকে, এই ব্যাপারটা যদি আপনার মনে হয় যে না আপনি আসবেন, আপনি বলবেন, নো প্রবলেম, আসুন, নেক্সট এপিসোডে আপনিও বলুন। RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। রাতের এই সময়টায় যখন আবার অনেকে ডিনার করার পর পর নাকি ক্ষুধাও লেগে যায়, তো যদি ক্ষুধা লেগে থাকে ট্রাই করবেন প্রাণ পটাটা, চিপস না বিস্কিট খেয়ে কিন্তু আমাকে জানাবেন। আমরা জানমিয়া ভাইয়ের কাছে আবারও যাব, নেক্সট কোন ঘটনাটা শুনছি জানমিয়া ভাই?
আমার দ্বিতীয় যে ঘটনাটি, এই ঘটনাটি আমার জীবনের সাথেই ঘটে গেছে এবং আমার শ্বশুর বাড়িতে ঘটনাটি ঘটছে,
জামালপুরে।
তো সেই ঘটনাটি আমি এখন শেয়ার করব। তো আমি যখন প্রথম নতুন বিয়ে করি, মানে শ্বশুর বাড়িতে যাই দ্বিতীয় দিন, মানে বিয়ে করি নিয়ে এসে যখন বৌনি আমি আবার শ্বশুর বাড়িতে যাই, তো যাওয়ার পর আমি ওই রাত্রে, তখন তো আমি নতুন গেছি শ্বশুর বাড়িতে, অত কিছু তো আমি চিনি না। তো প্রায় রাত তখন 11টার দিকে আমি ঘর থেকে বের হয়ে, তো আমার শ্বশুর বাড়িটা ছিল একদম বিলের তীরে, মানে আমার শ্বশুর বাড়ির সামনে আর কোনো বাড়ি নেই, একটা বিল, এবং আমার শ্বশুর বাড়ির ভিটার পরেই যে ধানের ক্ষেত ছিল। তো আমি রাত্রে এই তো 11টার দিকে হঠাৎ করে ঘুমতে জাগি, জাগার পর আমি প্রস্রাব করতে পারি। তো আমার শ্বশুরের যে বাড়িকে একটি নারকেলে গাছ আছে, তো এই নারকেলে গাছে এসে আমি প্রস্রাব করতে বসছি। যখন আমি প্রস্রাব করতে বসছি তখনই বুঝতে পারলাম যে উপর থেকে কে জানে আমাকে একটা আগুনের টুকরা আমার শরীরে ফেলে দিল। আমি তো ভয় পেলাম যে কি ব্যাপার, মানে শরীরে আমার ঝাঁকুনি দিল। তারপর আমি ওই উঠে দাঁড়ালাম, দাঁড়ানোর পর আমি তো একটু নতুন, যেহেতু বিয়ে করেছি, নতুন শ্বশুর বাড়ি গেছি, তো এটা যদি এই ঘটনা ঘটতেছে, কে যেন আমাকে উপরে থেকে আগুন দিল, এখন যদি আমি চিৎকার দেই তাহলে মানুষে কি ভাববে যে নতুন জামাই আসতে না আসতেই সে ভয় পেয়েছে। তারপর করলাম কি, আমি একটু নারকেলের গাছ থেকে একটু পিছপা হলাম, পিছন দিকে আসলাম। আসার পর একটু সাহস করে বললাম, কে রে, কারা আমার উপরে আগুনের ই দিলি, মানে আমার মনের সাহসে বললাম। যখন এই কথা বলছি সাথে সাথে কে যেন আমার পিছন থেকে এমন এক ধাক্কা দিল, এই ধাক্কা খেয়ে আমি একেবারে নিচে, যে ভিটের মানে বাড়ির ভিটের নিচে যে ধানের ক্ষেত, ধানের ক্ষেতে পড়ে গেলাম। মানে নিচে অনেকগুলো মানে কাদা ছিল, মানে ধানের ক্ষেত ছিল, ডিপ মেশিন দিয়ে পানি দিত, তখন কাদার মধ্যে পড়ে গেলাম। আমার শার্ট লঙ্গি ভিজে গেল, আমি তো এমনি নতুন শ্বশুর বাড়ি গেছি, তারপর আবার আপনার এই কে জানে রাতে ধাক্কা দিল, ভয় পেলাম। ভয় পেয়ে পর তখন আমি ওই নিচে থেকে উঠলাম, উঠে তারপর বাড়িতে ঘরে গেলাম, যে আমার ওয়াইফকে ডাক দিলাম। ডাক দেওয়ার পর উনি তো দেখে যে এই ঘটনা, বললো যে আপনি এইভাবে হঠাৎ করে কে, আপনি কি নার্সার্য হয়ে গেল গা, আপনি কি ভয় পাইছেন? তারপর বললাম যে এই এই অবস্থা, তুমি কাউকে কিছু না বলে চলো তাড়াতাড়ি টিউবওয়েল পরে যা, আগে গোসলটা সেরে নি, যেহেতু আমার শরীরে কাদা, আমি তোমাকে সবকিছু পরে বলতেছি। তারপরে গোসল করে নিয়ে বললাম যে তোমাদের এই বাড়িকে যে নারিকেলে গাছ আছে, এই নারিকেলে গাছ আমি একটু প্রস্রাব করতে বসছিলাম, তো কে যেন আমার উপরে থেকে আগুনের টুকরা ছেড়ে দিল, শরীরে যখন ঝাঁকুনি মারলো তখন আমি পিছপা হলাম, পিছনে একটু সরে আসলাম, তখন সাহস করে একটু বললাম যে কেরারে আগুনের টুকরা দিলি, আমি ভাবছিলাম কোনো ভোটটুত যদি আমি ধমক দিই তাহলে তো সরে যাব। যখন আমি একটু ধমক দিছি তখন কে যেন আমার পিছন থেকে দিল এক ধাক্কা, আমি ধাক্কা খেয়ে ক্ষেতের মধ্যে পড়ে গেলাম। তখন আমার ওয়াইফ বলল যে আসলে নারকেল গাছটা ভালো না, মাঝে মাঝে এখানে বিড়াল বাড়া বা ঘোড়া বাড়া, হাঁস মুরগি রাতে অন্ধকারে 2-3 সময় এভাবে ডাকাটাকি করে, হাঁস মুরগিও কান্না ইয়ে চেঁচামেচো করে। তারপর তো আমার তো আসলে ভয় লাগে গেল গা, যে এটা তো আমাকে আগে যদি জানতাম তাহলে তো আমি নারকেলে গাছে নিচে প্রস্রাব করতে বসতাম না। তো অমনি থাকলাম, পরের দিন এ কথার কাউকে বললাম না। থাকার পর আমি চলে আসছি বাড়িতে, বাড়িতে আসার পর কিছুদিন পর আবারও বৌনি শ্বশুর বাড়িতে গেছি। যাওয়ার পর ওই মানে আমার শ্বশুর বাড়ি তো লম্বা, তো তো ওই পাশে আমার সম্বন্ধী, সে দেশের বাইরে থাকে, তার দুইটা মেয়ে, তো ওই তারা গান শুনতেছে, তখন ওই রেডিওতে গান শুনতেছে, ট্যাপ রেকর্ডারে গান শুনতেছে দুই বোনে। আমরা সবাই মিলে আমার শ্বশুরের ঘরেতে খাওয়া দাওয়া করতেছি, গল্প করতেছি, এই সময় দেখি যে আমার সম্বন্ধীর মেয়ে একটা ছোট্টা চিৎকার দিল। চিৎকার যখন দিল, তখন তার পাশাপাশি যে আমার সম্বন্ধীর মেয়ে যে বড়টা, সেও চিৎকার দিল। তো বললাম যে কি ব্যাপার, দুইটা মেয়ে ওই ঘরে গান শুনতেছে, পাশাপাশি লাইট আছে, কারেন্ট আছে, ভয়টাই পেল নাকি। তারপর আমার সম্বন্ধী বউ চলে গেল তার রুমে, যা সেও চিৎকার শুরু করলো, কি ব্যাপার, যাই যা খালি চিৎকার পারে। তারপর আমার শাশুড়ি গেল, সেও যা চিৎকার শুরু করছে। তারপর আমার ওয়াইফ গেল, সেও যা চিৎকার শুরু করছে। মানে যে যা শুধু ওই ঘরে যা চিৎকারই পারে, কিন্তু কি ঘটনা ঘটছে সেটা আর কেউ বলে না। তা আমি খাইতে বসছি, তা আমি ভাবলাম যে এতগুলো লোক যখন ওখানে গেল, আমি খাইতেই আছি যে দেখি কি ঘটনা। প্রায় আট দশজন লোক গেছে ওই ঘরে, মেয়েটা চিৎকার দিছে, এনে ভয়ই পেল। তা আমি ভাবছি হয়তোবা বিদ্যুতের কোনো তার তোর সমস্যা হয়েছে কি না, কোনো শর্টই করলো নাকি, যার জন্য বোধহয় মেয়েটা চিৎকার দিল, আর এক মেয়েকে বোধহয় কারেন্টের শর্ট করছে, এই জন্য এরা সবাই দৌড় পারে গেছে, যায় যে যা সেই খালি চিৎকার পারে, কিন্তু মূল ঘটনাটা কেউ কয় না। পরে আমি খাওয়া দাওয়া করে পরে আমি আস্তে আস্তে গেলাম, যায় দেখি যে সবাই চিৎকারই পারতাছে ওই মেয়েকে নিয়ে। তা আমি বললাম যে থামেন না আপনারা, আপনারা কি পাগল নাকি, এই যে একটা মেয়ে ভয় পাক আর যাই করুক, খালি তো আপনারা চিৎকারই পারতেছেন, মূল ঘটনাটি এটা বলবেন না, পাগল হয়েছেন আপনারা নাকি। তখন সবাইকে ধমক দিয়ে থামিয়ে দিলাম। থামিয়ে দেওয়ার পর বললাম যে কি হয়েছে, আমার সম্বন্ধী মেয়েকে বললাম যে মা বলো তো কি ঘটনা ঘটছে যে যার জন্য তোমরা খালি চিৎকারই পারতেছো সবাই। সে বললো যে আঙ্কেল, আমরা গান শুনতেছি, হঠাৎ এই ঘরের পিছন থেকে একটা শব্দ পেলাম, যে এই হাঁস হাঁস যেবে, মানে হাঁসের যে শব্দ করে তার মুখ দিয়ে, সেই শব্দ এইভাবে শব্দ করে করে জানালা পাশ দিয়ে ঘুরতেছে। তখন তো রাতের প্রায় নয়টা সাড়ে নয়টা বাজে, যে এত রাতে হাঁস এখান থেকে কেমনে আসে। তারপর কিছুদিন পরে দেখি যে ঘোড়া যেভাবে ডাকাডাকি করে, মানে ঘোড়া চলে, সেই ঘোড়ার শব্দটাও আমাদের কান স্পষ্ট শুনতে পেলাম। তারপর আমরা আবারও গান শুরু করলাম। শুরু করার পর দেখি যে আমরা দুই বোন উপর দিকে চায় আছে আর গান শুনতেছি, ঠিক আমাদের উপর দিক দিয়ে এরকম কালো একটা মেয়ে, এরকম দাঁত, এরকম চুল, লম্বা চুল নিয়ে হাসি দিয়ে আমাদের চোখের সামনে একবার এদিকে গেল, আবার এদিকে গেল। তো এই দৃশ্য দেখে আমরা চিৎকার দিছি, চিৎকার দিছি। এখন যারা আসে তারা এসে আমাদের জড়ায় ধরে খালি চিৎকারই পারে, কিন্তু মূল ঘটনা তো কেউ আমার কাছে শোনে না। পরে আমি ঘটনাটি শুনলাম ওদের কাছ থেকে, শোনার পরে সবাইকে ধমক দিলাম যে বিষয়টাকে আগে বুঝতে হবে যে কি ঘটনাটা ঘটছে, এই যে আমরা তো এখন শুনলাম। তখন দুটা মেয়েই ভয় পেয়েছে সেই দৃশ্যটা দেখে। তারপর রাতে পাশের বাড়ি থেকে এক লোক নিয়ে এসে ঝাঁক ফুঁক দিলাম সেই মেয়েকে দিয়ে, পানি পড়া তাকে দেওয়া হলো, তেল পরে দিল কবিরাজে, দুই মেয়েকে দিয়ে মোটামুটি সুস্থ করার পরে এইভাবে থাকলো। তো আমার ওই শ্বশুর বাড়িতে প্রতিনিয়ত কিছু না কিছু ঘটনা ঘটে যায়। এর আগে অতীতে আমি পরে গল্প শুনছি, লাস্ট যে ঘটনাটি আমি আমার শ্বশুর বাড়িতে গিয়ে পেয়েছি সেটা হলো যে আগে যে বাড়িতে ছিল ওই বাড়ির থেকে একটা পুরাতন লম্বা বাড়ি ছিল, কিন্তু ওখান থেকে আমার শ্বশুর করলো কি, পরে আর একটা জায়গায় নতুন বাড়ি করলো। যখন একটা নতুন বাড়ি করলো, তো ওই ব্রিজের পাশে একটা বাড়ি করলো আমার শ্বশুর। তো ওখানে ওই আমি দেখিনি কখনো নতুন বাড়িতে, সবাই বলে যে বাড়ির সাইডে হাঁস মুরগি রাতে গভীরে ডাকাডাকি করে, ঘোড়ার ডাকাডাকি করে, এবং মানুষের কান্নার শব্দ আসে মেয়েদের, কিন্তু আমি কখনো শুনি না। তারপর আমার ওয়াইফও যা আমাকে বলে যে এই কত রাতে এইসব ঘরের ভিতরে এবং বাহিরে কি জানি শব্দ করে, আমি বিশ্বাস করি না। কি ব্যাপার, ওই বাড়িতে ছিল না হয় তোমাদের পুরাতন বাড়ি ছিল, ওখানে না হয় ভূত পেতুনি ছিল, কিন্তু এটা তো নতুন বাড়ি, এখানে আবার কই থেকে আইব? আমি বিশ্বাস করিনি যে নতুন বাড়ি এখানে হয়তো বা নাই। তারপর একদিন আমি এই গাজীপুর থেকে, তখন আমি গাজীপুরে চাকরি করতাম, গাজীপুর থেকে আমি গেছি রাত্রে, তো আমার জামালপুর যেতে রাতে 10টা বেজে গেছে, তো জামালপুর থেকে আমাকে আরো মেলান্দ যেতে হবে, ওখান থেকে আমাকে আবার মাহমুদপুর যেতে হবে, তো ওখান থেকে প্রায় আরো প্রায় জামালপুর থেকে আরো 10-12 কিলো ফাঁকে আমার শ্বশুর বাড়ি। তো আমি যখন মেলান্দতে গেছি তখন রাত 11:30 বাজে, তো একটা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে ওখান থেকে শুরু করলাম আমার শ্বশুর বাড়িতে। যখন ওই ব্রিজে গেছি, ব্রিজ থেকে তো আমার শ্বশুর বাড়ি তো নতুন, ওই যে একটু পা হেঁটে যেতে হয় ওই নদীর পাতা দিয়ে, তখন হয়তো রাত 12টা বাজে, অন্ধকার রাত, আমি যাওয়া শুরু করলাম। আমি যখন ব্রিজ থেকে নিচে নামলাম তখন এই আমি যাচ্ছি আগে আগে পিছনে কে যেন শব্দ করে, মনে হয় যে আমার পিছনে আর একটা লোক যাচ্ছে। তা আমি ভাবলাম কি ব্যাপার, এই কে যা, আমি ছাড়াতে কেউ নাই, পিছনে তাকাই কিন্তু কাউকে দেখি না, অন্ধকার রাত, তো তা আমার কাছে, আমি তো বিড়ি সিগারেট খাই না, আমার কাছে ম্যাচ লাইট বা গ্যাস লাইট থাকে না। তো তখন আবার আমি যেদিন গেছি সেদিন আবার আমার মোবাইলের 400 নেই, 400 শেষ হয়ে গেছে। সে আমি যখন গাজীপুর থেকে অল্প চার্জ নিয়ে গেছি, গাড়িতে যে গেছি মোবাইল টিপতে টিপতে 400 শেষ, অন্ধকার, এখন এদিকেও বিপদ। তখন ওই যখন আমি একটু ব্রিজ থেকে পার হয়ে আমার শ্বশুর বাড়ি প্রায় আর 500 গজ ফাঁকে, মানে পিছন থেকে কে যেন এসে আমাকে ধাক্কা দিল, পায়ের সাথে পা বাড়ি দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি তো একটু ভয় পেয়ে গেলাম, কি আশ্চর্য কে ধাক্কা দিল, পিছনে তাকাই কাউকে দেখি না, কি ব্যাপার, পিছনে মানুষ নাই কিছু নাই, কে যেন আমার পায়ের সাথে পা বাড়ি দিয়ে ফেলে দিল। উঠলাম, দাঁড়ালাম, কিন্তু আমার শরীরে কিন্তু ভয় লাগতেছে, প্রচন্ড ভয়। পরে দাঁড়ালাম, দাঁড়িয়ে পিছনে তাকাইছি, তাকায় দেখি যে একটা আপনার সেই কালা খাসি, আমরা যেটা শুয়োর বলি কালা খাসি, একটু শব্দ করতেছে আমার পিছন দিয়ে, মানে ঘুরতেছে। আমি বললাম যে কি ব্যাপার, এত রাতে ইনি কালা খাসি কই থেকে আইলো, এখানে তো কোনো হিন্দু বাড়িও নাই মুসের বাড়িও নাই, তাহলে এখানে কালা খাসি কই থেকে আইলো? তারপর আমি একটু জোরে আসা শুরু করলাম, সামনে দিকে আসা শুরু করলাম, তারপর আবার শব্দ শুরু করলো, ঠিক যেন একবারে একটা মেয়ে মানুষ যেভাবে ডাকে সেইভাবে ডাকা শুরু করলো, নতুন বইয়ের মতো খুব নরম সুরে ডাকা শুরু করলো। আমি বললাম যে কি ব্যাপারে, এত রাতে মেয়ে কই থেকে আইলো আমার পিছনে? একে ঠিক একটা মেয়ে মানে খুব মিষ্টি সুরে আমাকে ডাকতেছে যে দাঁড়াও দাঁড়াও আমার কাছে এসো। আমি পিছনে তাকাইছি, তাকাই দিয়েছি, সুন্দরী একটা মেয়ে, মানে এত সুন্দরী মেয়ে, ঝলকের মতো মেয়ে আমার পিছনে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আমাকে ডাকতেছে যে কাছে আ কাছে আ। আমি ভাবলাম যে কি ব্যাপার, এত সুন্দরী একটা মেয়ে এটা কোথায় থেকে এলো? এর আগে দেখলাম আমি কালা খাসি, আবার একটু এগিয়ে আসলাম একটা সুন্দরী মেয়ে দেখা যায়। তারপর আমি যখন একটু লোভ জাগলো মেয়ের কাছে যাব, যখনই মেয়ের কাছে যাওয়ার একটু দু পা এগিয়েছি তখনই সে হুট করে চেহারা সৌন্দর্য পাল্টিয়ে যায়, একদম কালাসি, দেখতে একেবারে বানরের মতো দেখা যায়, এই বড় বড় দাঁত, একে অট্ট হাসি দিয়ে আমারে বলে কাছে আ কাছে আ। আমি ভাবলাম যে এরকম অবস্থা হলো, আমি থরথর করে কাঁপা শুরু করলাম, যে আমার শ্বশুর বাড়ি ঠিক একদম ভিটের কাছাকাছি ঘটনাটা, আমি মানে আমার অন্তরের মধ্যে একটা ভয় সৃষ্টি হলো, মানে চিৎকার আর আসতেছে না এই ঘটনা দেখে। তারপর সামান দিকে আমি তাকায় দৌড় ভাবলে দৌড় দেব, এই সময়কালেই আমার শ্বশুর বাড়িতে দেখেছেন ঘরের নাইট জ্বলাইছে, আমার সমন্ধি ঘুম থেকে উঠছে, তখন এতে 12:30 মতো বাজে, ঘুম থেকে উঠছে। পর আমি তাড়াতাড়ি যে আমার সমন্ধির কাছে যাই, বললাম যে ভাই জান এই ঘটনা এইরকম, আমি যে ভয় পেলাম, আমার থরথরে শরীর কাঁপা শুরু করলো। পরে আমার সমন্ধি আমাকে নিয়ে গেল, ইজাইয়া তারপর পানি টানি পড়লো, পানি পড়া দিল বা লোহা গরম করে পানি খাওয়াইয়ে, তখন তো আমি ভাবলাম যে আসলে তো এই বাড়িতে এই ঘটনা ঘটছে। ওরা তো বলে আমি তো বিশ্বাস করি নাই, আজকে তো ঠিকই আমার বিশ্বাস হলো। তারপর সব সমস্ত কিছু আমার শ্বশুর শাশুড়িকে বললাম। পর ওরা সবাই হেরিকেনের বাতি নিয়ে ব্রিজ পর্যন্ত আসলাম। কই, কোনো হাতিও নাই, কোনো বাঘও নাই, বা কোনো শুয়োরও নাই, কোনো কিছুই নেই, স্বাভাবিক। আসলে এই ছিল আমার আমার সাথে ঘটে যাওয়া, আমার শ্বশুরবাড়ির সাথে ঘটে যাওয়া সেই দ্বিতীয় গল্পটি।
অল রাইট, দুটো গল্প ইনফ্যাক্ট আমরা শুনে ফেললাম, একটা ছিল জামালপুরের ঘটনা এবং নোয়াখালীর একটা স্টোরি ছিল। সো ইন্টারেস্টিং কিছু ঘটনা কিন্তু আমরা শুনছিলাম এবং আরও বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা আমরা শুনবো। একটা ব্রেকে যাবো, বাট ব্রেকে যাওয়ার আগে যেটা বলতে চাই, অনেকে আমাদের সঙ্গে জয়েন করছেন, যেমনটা তন্নী আছেন আমাদের সাথে খিলক্ষেত থেকে, এবং যেটা বলছেন আমার মেয়ে এবং আমরা দুজন মিলে এই মুহূর্তে শুনছি, এবং তুহিন আছেন আমাদের সঙ্গে, আরিফ বলছেন একবার ঈদ করতে বাড়ি যাওয়ার সময় তার সঙ্গে, আচ্ছা আমি যে ঘটনাটা বলেছিলাম এরকম একটা ঘটনা ঘটেছিল। আলিফা আছেন আমাদের সাথে, দেখতে পাচ্ছি আমিনা ইসলাম আমাদের সাথে জয়েন করেছেন কুড়িল থেকে, তিনি আমাদেরকে দেখেন সবসময় এবং শুনে থাকেন। রুমা ইসলাম আছেন আমাদের সাথে, ওকে, পেশায় তিনি একজন চিকিৎসক যিনি যেটা বলছিলেন, এবং তিনি তার মতন করে বেশ কিছু স্টোরি এর আগেও তিনি শুনেছেন এবং আচ্ছা শেয়ার করেছেন এবং তিনি আবারও আসতে চান, মোস্ট ওয়েলকাম। নাসমিন আছেন আমাদের সাথে, এরকম আরো অনেকগুলো বন্ধুকে দেখতে পাচ্ছি। সো একটা ছোট্ট বিরতি নেব, বিরতির ওপারে যখন আপনাকে নিয়ে ফিরছি আরো বেশ কিছু ঘটনা নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন, চলছে কিন্তু ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পাটাটা।
হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bachai kora alu shape. Spicy seasoning a twisted o prawn patata.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bachai kora alu shape. Spicy seasoning a twisted o prawn patata.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao.
Welcome back. Ebong শুনছেন আপনি সবসময় জাগো এফএম 94.4 ঢাকা কুমিল্লা চট্টগ্রাম একযোগে আপনি শুনছেন এবং দেখছেন এই মুহূর্তে। অনেকেই আছেন আমাদের সাথে, যেমনটা প্রবাস থেকে দেখতে পাচ্ছি আমাদের সাথে হাফিজুল ইসলাম, তিনি আমাদের সাথে কাতার থেকে আছেন, মার্শাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ফেসবুকে থ্রুতে অনেকের সঙ্গে পরিচয় হয়, যেমনটা হচ্ছে আলী ভাই, তিনি কলকাতার একজন দর্শক এবং শিলিগুড়ির দিকে হচ্ছে তার একটা বিজনেস প্রতিষ্ঠান রয়েছে এবং সেখানে তার সাথে বেশ কিছু ঘটনা ঘটেছে, যদি কখনো বাংলাদেশে আসা হয় সেক্ষেত্রে তিনি শেয়ার করবেন। মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। অ্যান্ড ইঞ্জিনিয়ার আবু বকর তিনি আছেন আমাদের সাথে চট্টগ্রাম থেকে, তিনি শুনছেন। রাকিব হোসেন আছেন আমাদের সাথে এই মুহূর্তে খুলনা থেকে, দেখতে পাচ্ছি আমাদেরকে, সুমনকে, জাহিদুল ইসলাম জয়েন করেছেন, মাহমুদা আছেন আমাদের সাথে, দেখতে পাচ্ছি রাশেদ এবং আরো অনেকগুলো বন্ধু, যেমনটা সোহান বলছেন তিনি আছেন আমাদের সাথে, এমডি মনিরুজ্জামান জয়েন করেছেন, হাফিজ ভাই আছেন আমাদের সাথে, সোনালি বাগচি তিনি আছেন, তিনিও পশ্চিমবঙ্গ থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, শহীদুল ইসলাম আছেন আমাদের সাথে, এরকম আরো অনেকগুলো বন্ধুকে দেখতে পাচ্ছি। সো থ্যাংক ইউ সো মাচ, থাকুন কানেক্টেড। অ্যান্ড রাইট নাও যেটা করছি, আবারও জানমিয়া ভাইয়ের কাছ থেকে আমরা আরেকটা ঘটনা শুনবো, চারটে ঘটনা আমরা ইনফ্যাক্ট শুনবো তার কাছ থেকে। দুটো ঘটনা অলরেডি আমরা শুনেছি, নোয়াখালীর এবং জামালপুরের দুটো ঘটনা। জানমিয়া ভাই, এখন কোন জায়গার ঘটনা আমরা শুনছি?
এখন আমি আমার তৃতীয় যে গল্পটি, এটু জামালপুরেরই একটি ঘটনা ঘটেছে, এটাও অনেকদিন আগে। আমি আমার বয়স যখন 14-15 বছর, তখনকার সময় এই ঘটনা ঘটেছিল। আমার পাশের বাড়ি এক কবিরাজ ছিল, তার নাম বাসের ভাই, ওনার সাথে ঘটনাটি ঘটছে। তো তখন আমার মনে আছে, সে তার সাথে অনেকগুলো ঘটনা ঘটছে। তো বাসের ভাই তো ওই কবিরাজি করত, তো তার উস্তাদ ছিল ওই মাহমুদপুর এক জায়গা সুরুন মালিক। তো বাসের ভাই আমার সঙ্গে শেয়ার করত অনেকগুলো ঘটনা তাদের সাথে ঘটছে, ভৌতিক ঘটনা ঘটছে, সেগুলো আমাকে বলতো আমার বাড়ির সামনে বাড়ি। আমি ছোটবেলা তার ওখানে যাইতাম, যাই গল্প শুনতাম। তো তাদের একটা দোকান ছিল, ওই দোকানে বসে সদাই খাইতাম আর আমাদের গল্প শোনাইত। তো বাসের ভাই যে গল্পটি আমার সঙ্গে শেয়ার করেছিল, তো উনি যখন প্রথম কবিরাজি শিখে, তখন তার উস্তাদের নাম ছিল সুরুন মালিক। তো সুরুন মালির কাছে যা বলতো বাসের ভাই যে মালি সাহেব আমারে কবিরাজে শিখার লাগবো, যে তুই কবিরাজে শিখবি, আমি যে সাধনা করি সেই সাধনা তুই শিখতে চাস, তুই কি কুলাইতে পারবি? বলে যে ভাবি হোক আমি আমাকে কবিরাজে শিখার লাগবো। তো বাসের ভাই তো বলল যে ঠিক আছে আপনি আমাকে শিখান। তখন সুরন মালি বলল যে আজ থেকে তুই আমার সঙ্গেই থাকবি, আমি যেখানে যেখানে যামু সেখানে সেখানে তুই আমার ওই ঝোলাটা নিয়ে থাকবি। তো ওই সময়কালে আমরা শুনছি ওই সুরন মালি আর বাসের ওই সুরন মালির পিছনে পিছনে বাসের ভাই থাকতো ওই এক পোয়া চাউল, এক পোয়া চাউল ওই দুটে টাকা দিত, ওই ফুক দিয়ে তো পানি পড়া দিত, মূল ওষুধ ফুক আর পানি পড়া, আর কিছু গাছ গাছরা দিত, দিয়ে মানুষের চিকিৎসা করত। তখন ওই এত ডাক্তার, বড় বড় ডাক্তার শুধু ঢাকা ময়মনসিং বড় বড় শহরে, জামালপুর শহরে, আমাদের যে গ্রামগঞ্জে এই সাধারণ তিন মাসের প্রশিক্ষণ দেয়া ডাক্তার থাকতো খুব অল্প। ওই যে ঝাড়ফুঁকির চিকিৎসাগুলো মানুষ বেশি পছন্দ করতো এবং বিশ্বাসও করতো আগের মানুষ, এখন তো আর ওই ঝাঁকফুঁক মানুষ এখন বিশ্বাসই করতে চায় না অনেকেই। পরে সেই সুরন মালি একদিন পাশেরকে বলল যে আজকে আমার সঙ্গে তোর যাইতে হবে শ্মশান ঘাটিতে, একটা সাধনা কর্ম, একটা মেয়ে মারা গেছে হিন্দু, সেটা কল্লা কাটার জন্য। তখন বাসের ভাই সাহস করে তার সঙ্গে তার উস্তাদের সঙ্গে গেল। যাওয়ার পরে তো বাসের ভাই আমাকে বলছে যে ভাই আমি যখন উস্তাদের সঙ্গে যাওয়া শুরু করলাম শ্মশান ঘাটিতে, অনেকগুলো তালের গাছ, তালের গাছে নিচে হলো শ্মশান ঘাটি, তারপর যখন আমার উস্তাদ যাওয়া শুরু করলো পিছনে আমি থাকলাম, মনে হচ্ছে যে তালের গাছগুলো ভেঙে নিচে পড়তেছে, এরকম বাতাস, প্রচন্ড বাতাস আর চিৎকারের শব্দ আসতো সেই শ্মশান ঘাটি থেকে। বাসের ভাই বলতো যে আমি থর থর করে কাঁপা শুরু করলাম ভয়, আমি আর এক পাও সামনে যেতে পারছি না, কিন্তু উস্তাদ বলতেছে সুরন মালি যে তুই আমার পিছনে আ দাঁড়িয়ে থাকিস না, যদি দাঁড়িয়ে থাকস তাহলে কি শিখবি, কি জানবি, সাহস করে আ। তারপর সেই বাসের ভাই সুরন মালির সাথে যাওয়া শুরু করলো। যখন সেই একদম যেখানে ওই কবর দিছিল, সে হারমোনিয়াম নামে এক হিন্দু মহিলা, যুবতী মহিলা, যে এমনভাবে তাকে ই করা হয়েছিল যে কল্লাটা উপর দিকে আর কল্লার নিচে সবখানি সে মাটিতে পুঁতে রাখে তাদের নিয়ম, তখন তো ওই কল্লাটা তারা কেটে নিয়ে আসবে। তো খুব চেষ্টা করতেছে বাসের ভাই রুস্তা, তার বাসের ভাই, বাসের ভাই তো তখন নতুন কেবল শিখতেছে, ওই লাশের কাছে এরা যাইতেই পারে না, মনে হয় যে বাতাস, কালো অন্ধকার ছায়ার মতো ধোঁয়া তাদের চোখে দিতেছে, মুখে দিতেছে এবং হাসি দিতেছে, এক এক সময় এক এক মনে হচ্ছে যে একটা ভয়ঙ্কর রূপান্তরিত হয়েছে ওই জায়গাটা। বাসের ভাই থরথর করে কাঁপা শুরু করলো। তারপরে সেই সুরন মালি কিছুতেই ওই কাল্লার কাছে যেতে পারল না, তারা পিছপা হয়ে ফিরে আসছে আসার পর, কিন্তু সুরন মালি তো কিছুর হয়নি। বাসের ভাই তো প্রচন্ড ভয় পাইছে, বাসের ভাই সুরন মালির বাড়িতে বলতেছে উস্তাদ এমন জায়গায় আমাকে নিয়ে গেছেন, আমি তো এখন বাঁচিই না, তো ভয়ের কিছু নাই, আমি তোরে ঝাঁক ফুঁক দিতেছি। আবার ঝাঁক ফুঁক দিয়ে বাসেরকে সুস্থ করে তারপরে তাকে কিছু শিখাইল। আস্তে আস্তে বাসেরকে বিভিন্ন ভূত কিভাবে ছাড়াইতে হয়, জিনের কিভাবে করতে হয়, পেতনি সমস্ত কিছু বাসের ভাইকে সেই মালি শিখাইত, শিখাইত কিভাবে ওষুধ করতে হয়, কিভাবে কি করতে সমস্ত শিখাইত। তো তারপর কিছুদিন পরে সুরন মালি বয়স্ক লোক ছিল, মারা গেছে। মারা যাওয়ার পরে এখন তো আর বাসের ভাই সেই কবিরাজ, নাম করা কবিরাজ হইল, ওই একটা ঝোলা, ওই ঝোলা নিয়ে আর কিছু। তো আমরা তখন ওই যাইতাম বাসের ভাই বাড়িতে, একটু পোকার বিষ নামাইতো, সাপে কাটলে নামাইতো, মানুষের মেয়েদের বাচ্চা হইলে ওই চূর্ণি ধরতো, বলতো সেখানে তেল পড়া দিত, এই ধরনের চিকিৎসা বাসের ভাই করত। তো একদিন বাসের ভাই গেছে, ওই বহুদিন হয়ে গেছে গা, কাল্লা কাটতে পারে নাই, এদিক কাল্লা কঙ্কাল হয়ে গেছে গা, সেই কাল্লা বাদে বাসের ভাই সাহস করে গেছে যায় শ্মশান গাড়ি থেকে কাল্লাটা নিয়ে আসছে। তখন তো কঙ্কাল, কঙ্কাল সে নিয়ে আসছে, নিয়ে এসে তার বাড়িতে রাখছে ঘরের পিছনে ধানের ক্ষেতের মধ্যে। এই তো বারোটার দিকে নিয়ে এসে যে রাখছে, মনে হয়েছে যে বাড়ির পিছনে হাইরে কান্নার রোল পড়ে গেছে মেয়েদের, যেন একটা মেয়ে চিৎকার দিয়ে কান্না কাটি করতেছে। ও বাসের ভাইয়ের বাড়ির যে যারা আছে সবাই এই চিৎকার স্পষ্ট শুনতে পাইল। পরে বাসের ভাইকে বলল যে বাসে তুই কি এমন নিয়ে জিনিস নিয়ে আসছস যে কান্নার জ্বালায় থাকতে পারতাছি না। তারপর বাধ্য হয়ে বাসের ভাই সেই কাল্লাটারে নিয়ে সেই বাড়ির সামনে যে রাস্তা আছে রাস্তার পাশে ধানের খেতে রেখে আসছে। কিন্তু ধানের খেতে যে রেখে আসছে ও তো রাস্তা মানুষজন আসে, যাই আসে তাই ওই যেন মেয়েদের কান্না স্পষ্ট ধানের খেতের মধ্যে শোনা যায়। সবাই ভয় পায় যে বলে যে কি ব্যাপারে এখানে লোকজন নিয়ে আসে, ডাক দিছে যে এক লুকাইতেই ভয় পাইছে। পাশের বাড়ি থেকে এক লোক ডাক দিছে ভাই যে আপনার বাড়ির পাশে যে কান্নাকাটি করে খেয়ে যা দেখে যান একটা মানুষের কাল্লা কঙ্কাল, একটা মানুষের কঙ্কাল। তখন তো সবাই বললো যে তো বাসের কাজ, এতে তো বাসের কবিরাজি করে সে তো নিয়ে আসছে। পরে সবাই বাসের কাছে গেছে যায় যে কি এমন কাল্লা নিয়ে আসছ, এমন এই কাল্লার জ্বালা তো কেউ থাকতে পারতাছে না, এতে তো বাড়িতে রাখ নালে কই থেকে নিয়ে আসছস সেখানে রাইখে দে। তারপর সে কাল্লা নিয়ে আর সে সাধনা করতে পারে না, মানে কাল্লা কোনোভাবে তার নিয়ন্ত্রণে আসে না। তারপর সে কল্লা আবার শ্মশান ঘাটিতে রাইখে আসে। আসার পর এইভাবে বাসের ভাই একের পর এক ঘটনা ঘটে তার সাথেও, ওষুধপাতি চিকিৎসা করে একদিন সে চরে গেছে। বাসের ভাই আমাকে বলছে যে ভাই আমি একদিন এক জিন ছাড়াবার জন্য সেই হারগুল্লেশ্বর নামে একটা চরে গেছে যমুনার তীরে জিন ছাড়াবার রাতে সন্ধ্যার পরে। তখন তো ওই সময় তো রিক্সা ছিল না, ঘোড়ার গাড়ি ছিল, গরু গাড়ি ছিল। আমি তখন ছোট, তো আমার বয়স তখন 15-16 বছর, মোটামুটি সবই বুঝি। আমরা পাশের বাড়ি ছিল কবিরাজটার বাসের ভাইয়ের বাড়ি। তারপর জিন ছাড়াবার যায় আপনার ওই রাত্রে মেয়েকে 3-4 জন ধরে আটকেতে পারে না, পরে মেয়েকে বাইন্ধে রাখছে। বাইন্ধে রাখে এক লোক এসে সেই বাসের কে নিয়ে গেছে, নিজে বলল যে কবিরা সাহেব যে আমার এই বনের এমন জিনে ধরছে এই সব মানুষের আসে খালি মারে মারে একদম দেহেন রক্তাক্ত করে হেলা, এমন শক্তি আমার বনের, একটা ধাক্কা দিলে সে পড়ে যাবো গা, শরীরের মধ্যে এক ফোটক মাংস নাই, একদম হ্যাংলা মেয়ে। আর এই মেয়ে সাথে আমরা 4-5 জনও পাই না, এত শক্তি হয় তার ভিতরে, এই জিনে এর উপর ভর করছে, এই জিন আপনি ছাড়ান লাগবো। তারপর সেই বাসের ভাই গেছে যায় তেল পরা পানি পরা ওর যত চিকিৎসা আছে করছে, করার পরে তখন জিনের হাজির করছে ওই মেয়ের উপর। হাজির করার পর যে তোর এইখান থেকে ছাড়তে হবে, জিন বলছে না আমি ছাড়বো না, এই মেয়েকে ধরছি, আমার সাথে বেশি বাড়াবাড়ি করলে এই বাড়ি যে কুজিন আছে সবের আমি বংশ নির্বংশ করে দেব। তখন পাশের ভাই বলছে না তুই কিছুই করতে পারবি না, আজকে তোকে বোতলের ভিতরে ভরব। এইভাবে জিনের সঙ্গে সেই কবিরাজ বাসের ভাই তর্ক, এই তর্ক, এই বলে যে তোরা বোতলে ভরবো, জিন বলতেছে না আমাকে তো তুই বোতলে ভরতেই পারবি না, তোরে আজকে ছাড়বো না। তো এক পর্যায়ে সেই মেয়ে মানে জিন যে তার উপর ভর করছে মেয়ের উপরে, সে জিনের শক্তি নিয়ে একবার মেয়ে আইসে কবিরাজ ঝাঁপ দিয়ে আইসে পাইরে ধরছে। আর বাসের ভাই নড়তে পারে না, একটা ছেলে মানুষ আর একটা মেয়ে মানুষ, মেয়ের সাথে ছেলে শক্তি বেশি থাকার কথা। পরে 3-4 জনে ধরে ওই মেয়েকে সরাইছে, বাসের ভাই তো মানে হারান হয়ে গেছে গা। তারপর বাসের ভাই করলো কি, রাগ করে ওর সমস্ত মন্ত্র চাপ করার দরকার সমস্ত কিছু কইরে কাছের বোতল নিয়ে আসলো যে আজকে তোরে আমি এই বোতলের মধ্যে উঠাইয়ে বোতলটারে 7টা পলিথিন কাগজ দিয়ে বোতলের মুখ বেঁধে দিয়ে মাটির নিচে ঘেরে রাখুন, তোরে আর আমি আজ দেখাই দেবো না। এইভাবে বোতল সংগ্রহ করা শুরু করলো। করার পরে তখন জিন কিছুতেই বোতলের মধ্যে উঠবে না, এক পর্যায়ে করলো কি জিনে ওই মহিলা বাসেরকে মারলো এক থাপ্পড় কানের মধ্যে, বাম কানে এমন এক থাপ্পড় মারলো, থাপ্পড় খাইয়ে বাসের ভাই একদম পড়ে গেল মাটির মধ্যে। কি এর জিন ছাড়াবো, কি এর কি করবো, কবিরাজ নিয়েই ওই বাড়ির মানুষ মানে হতাশ হয়ে গেল যে এই বাসে না, পর পানি টানি দিল, দেওয়ার পরে তখন কবিরাজ তো বাসেই না, এদিকে জিন তো অমনি মেয়ে তো ওই থাকলো, তারে বান্ধিয়ে রাখলো। তখন কবিরাজ ছেড়ে নিয়ে তখন তো রিস্কে নাই গরুর গাড়ি, তখন কি জলচকি বলতো সেই কাঠের জলচকির মধ্যে কবিরাজ ছেড়ে উঠাইয়ে তারপরে দুইজনে বাস দিয়ে থানা শহরে নেওয়া শুরু করলো। শুরু থানা শহরে রাত্রে নিয়ে আসলো, নিয়ে আসার পর দেখে যে কানের প্রচন্ড আঘাত হয়েছে, কানের পর্দার মধ্যে প্রচন্ড আঘাত পাইছে, মানে এমন থাপ্পড় মারছে, ব্রেনটের আঘাত করছে, ব্রেন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসা করার পরে কিছুদিন পর জিনে থাপ্পড় মারার পর 21-22 দিন পর চিকিৎসা অবস্থায় সেই কবিরাজটা মারা গেছে। এই ছিল আমার তৃতীয় ঘটনা।
অলরাইট, তিনটা ঘটনা আমরা শুনলাম আমাদের প্রথম যিনি অতিথি জানমিয়া ভাই তার কাছ থেকে, এবং আশা করছি আপনাদের গল্পগুলো বেশ ভালো লাগছে। যেমনটা আপনাদেরকে দেখতে পাচ্ছি ফেসবুকে অনেকেই রয়েছেন, যেমনটা সুব্রত বলছেন, সুব্রত আচার্য থ্যাংক ইউ সো মাচ, বেশ ভালো লাগছে। রাকিব আছেন ওদের সাথে, মাহফুজ বলছেন আজকের গল্পগুলো বেশ ইন্টারেস্টিং এবং আমি নিজে নোয়াখালীর ছেলে এবং নোয়াখালীর ঘটনাটার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। তৌহিদ আছেন আমাদের সাথে, আমাদের সাথে দেখতে পাচ্ছি আর অনেকেই। রাহুল বলছেন তিনি আছেন আমাদের সাথে মগবাজার থেকে শুনছেন তিনি। এসএমএস গুলো একটু চোখ বোলাতে চাই যারা যারা রয়েছেন, যেমনটা হচ্ছে ফামনুন আছেন ওদের সাথে, জাকিয়া জয়েন করেছেন এবং তিনি মিরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। গোরান থেকে আছেন ওদের সাথে তোহা, থ্যাংক ইউ সো মাচ। আছেন ওদের সাথে দেখতে পাচ্ছি ইমন, এবং প্রায় অনেকদিন যাবত তিনি আমাদেরকে শুনে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আছেন ওদের সাথে দেখতে পাচ্ছি সুগন্ধা, আছেন ওদের সাথে দেখতে পাচ্ছি এনাম, মিশু আছেন ওদের সাথে এই মুহূর্তে চিটাগং থেকে, আর বাজিদ বোস্তামি লিং রোড থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এই মুহূর্তে। সোলেমান ভাই থ্যাংক ইউ সো মাচ। তো এরকম আরো বেশ কিছু বন্ধুদের সঙ্গে কিন্তু আড্ডাটা বেশ জমে গেছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যিনি নেক্সট অতিথি তার কাছে যাওয়ার আগে প্রথম অতিথির সর্বশেষ ঘটনাটা শুনবো, তাকে বিদায় দিব, তারপর আবারও আপনাদের সাথে বিশেষ কিছু কথাবার্তা। তো ঝটপট করে যেটা করবেন আগামী পর্বে যদি আপনি আসতে চান, এক্স্যাক্টলি নেক্সট এপিসোডে যদি আপনি আসতে চান, সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করবেন ঝটপট RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। জানমিয়া ভাইয়ের সর্বশেষ কোন ঘটনাটা শুনবো আমরা?
আমার সর্বশেষ এবং চতুর্থ নম্বর যে ঘটনাটি, এই ঘটনাটি আমি শুনেছিলাম আমার এক দাওয়াই শ্বশুর, তার নাম নুরুল ইসলাম, তার বাড়িতে, এবং তাদের সাথেই ঘটনা ঘটে গেছে, একটু ভৌতিক প্রোগ্রাম, সেই পাকিস্তান আমলের ঘটনা। তো সেই মুরব্বি দাওয়াই সাহেব আমার সাথে শেয়ার করেছিল, সেই স্টোরিটি আমার সর্বশেষ স্টোরি এবং গল্প আমি এখন বন্ধুদের সামনে বলতেছি। তো নুরুল ইসলাম আমার তাওই শ্বশুর, উনি আমার সঙ্গে বলল ঘটনাটি যে তাওই, তো অনেকদিন আগে প্রায় স্বাধীনতার সময় মুরব্বী, এখন তার বয়স প্রায় 92-93 বছর বয়স হয়েছে, তো মুরব্বীর বয়স যখন, নুরুল ইসলামের বয়স যখন আপনার 21-22, মানে বিয়ে করব এরকম সময়, তো মুরব্বীর এক ভাবি ছিল, বড় ভাই বউ বিয়ে করে নিয়ে আসছে, কাশেম নাম, ওই বাড়িতে রান্নাবান্না করে সবাই খায় কিছু রান্নাবান্না রেখে, তো রাত্রে ঘুমায় পড়ে সকালবেলা দেখে যে ভাতও নাই তরকারিও নাই। নতুন বিয়ে করছে কাশেমের, তো সবাই মনে করলো কিরে এত ভাত রান্না করে তরকারি রান্না করে রাতে খায়, অনেক কিছু থাকে সকালবেলা থাকে না, তাহলে তো এই নতুন বই চুরি করে খা। তখন নুরুল ইসলামকে যায়, নুরুল ইসলামের মায়ে বলল, নুরুল ইসলাম তো তোর বড় ভাই বউ এমন রাক্ষসী, এই যে ভাত তরকারি রান্না করো, সকালবেলা তোরা ধানে খেতে কাজ করতে যাবি, এলে আমি রাখে দেই, এই যে সকালবেলায় যে দেখি যে একটাও থাকে না, এই নতুন বউ এত ভাত খাবার পা, এত রাক্ষস। তখন নুরুল ইসলাম কইতেছে তার মায়েরে, জাম্মা মা এটা তো কথা কইলে নাহি, এই নতুন বউ এত ভাত খাইতে পারবো নাহি, নিশ্চয়ই কোনো সমস্যা আছে, বিষয়টা আমি দেখতেছি, তুমি চুপ করে থাকো, চুপ করে থাকো। তারপরে নুরুল ইসলাম একদিন সে ভাবলো যে দেখি আমার ভাবি এত ভাত কেমনে খায়, সারা রাত করলো কি, সে ওই ঘরের কোনারে যায়, জায়গায় থাকে ডিউটি বাড়ে, যে ভাবি তো ভাত খেলে তো থালি করা নড়াচড়া করবে, শব্দ আসবে, পাতিলে শব্দ আসবে। তো তো তার ভাই জিজ্ঞাসা করলো, ভাবি কি রাতে ভাত খা? তো তো কাসেম সাহেব তো মনে করেন ভাত খায় রাতে ঘুমিয়ে পড়ে, এখন রাতে চুরি করে খাই কি না খা এটা তো কাসেম বলতে পারে না ঘুমের মধ্যে। নুরুল ইসলাম একদিন ডিউটি করে দিয়েছে না, রাতে তো ভাত খায় না, তা আসলে তখন পরের দিন নুরুল ইসলাম তো ভাবি গেল, ভাবি কি ঘটনা, বলে সত্যি ভাই তোমরা যেভাবে ভাবতেছ আমি ভাত তরকারি ঠিকই থই, কিন্তু এই কে জানি খায় ফেলে। বলে তাই, বলে ঠিক আছে আমি যাবো কবিরাজের কাছে যাবো, শাল ভাত কে খা, কোন ভূতেই খা এটি দেখবো। পরে নুরুল ইসলাম পাশে গ্রাম উকনাই ফারাকিরি বলে একটা গ্রামের নাম, সেই গ্রামেতে নুরুল ইসলাম গেছে, যায় এক কবিরাজের বাড়িতে গেছে, যা কবিরাজের নাম হচ্ছে সমীর কবিরাজ। তো যা বলতেছে যে সমীর ভাই, যা আমগোর বাড়িতে আপনার যাইতে হবে, আমগোর বাড়ির একটা ঘটনা ঘটছে, প্রতিদিন আমার ভাই বউ ভাত রান্না করে তরকারি রান্না করে আমরা রাতে খাই, খায় থুয়ে দিই, সকালবেলা পান্তা ভাত থাকে ওগুলো খাই, আমরা হাল চাষ করবে যাই, বিভিন্ন খেতে খামারে কাজ করি, এই রাত্রে সকালবেলা উঠে দেখেছেন ভাতও নেই তরকারিও নেই, সে কারা যে খায়? তা আমরা প্রথমেই ভাবছিলাম যে আমার ভাই বউ বোধহয় খাতে, এত ভাত এত তরকারি ভাই বউ কি রাক্ষস নাই? পরে ভাই বউর কাছে আমরা শুনছি যে ভাই বউ খায় না, একটা লোক কি মিথ্যা কথা বলবো বারবার? বলে ঠিক আছে রে, তো তাহলে ভূতে খাইছে, ভূতেই তো এগুলো খা। তে নুরুল ভাই, তে আজকে হলো শুক্রবার, আজকে তো আমি যাইতে পারবো না, শনিবারের দিন আমি যাবো, যাই তোমাকে বাড়িতে যায় শবন দিয়ে ভূতের হাজির করায় দেখবো যে ভাত খাই কোন ভূতে বা কেন ভাত খা, যে শবন না দিলে বুঝতে পারবো না। বলে ঠিক আছে, তে আমার টাকা দেওয়া লাগবো 21 টাকা, ওই আমলের কথা। বলে ভাই 21 টাকা তো মেলাটে, এতটা দেহামু, আমরা গরিব মানুষ। বলে তুমি আইসো, আমরা সাধ্য মতো যা পারি তাই দো। বলে ঠিক আছে। তে সমীর কবিরাজ শনিবারের দিন তার ঝুলা ঝালি নিয়ে কবিরাজি যে করে সমস্ত কিছু নিয়ে আইছে, আইসে নুরুলের বাড়িতে আসে, গেলো নুরুল ভাই বাড়িতে আসে, গেলো বাড়িতে আসি, গেলো আইসে, গেলো হ বলে রাত্রে শবন দম, বলে তুলে রাশি মানুষ লাগবো। পরে বলল যে ওই যে মহিলা নতুন যে বিয়ে করেছে কাসেম, ওই মহিলাই তুলে রাশি। ওর একটা গাছ আছে, গাছ দিয়ে পরীক্ষা করে দেহে যে এই মহিলাই তো তুলে রাশি হাত চলে, পরে ওই মহিলারই উপরে ভর করল। ভর করার পরে সত্যি ওই বাড়িতে ভূত আছে। বলে আমি প্রতিদিন আমি তোর বাড়িতে আসি, আমি যা তারা তৈরি করবি সব আমি খায় ফেলব। পরে কইছে যে না খাইতে পারবি না, তুই খাইতে পারবি না। এমন সময় সে করল কি, আর নাই তার উপর থেকে আবার উঠে গেছে গা, হাজির করলো আবার ছুটে গেছে গা হাজির, কিছুক্ষণ পর আবার হাজির করছে, হাজির করছে ঠিক, কিন্তু দুনিয়ার যত পচা পাচি জিনিস নিয়ে আসছে, নিয়ে আইছে দিছে কবিরাজের সামনে পাক মারে, যে পাক মারে দিছে তো বেসামাল। কবিরাজ করল সর্বনাশ, তাড়াতাড়ি সরো তাড়াতাড়ি সরো, এই তো দুর্গন্ধ নিয়ে আইছে, দুর্গন্ধ আইনি তো আমাকে সামনে দিছে, এটা তো ভূত, তো এটা ব্যাপক খারাপ ভূত, জঘন্য খারাপ, এই ভূত ছাড়ান যাবো না, এই ভূত ছাড়ান যাবো না, এটা আমার পক্ষে সম্ভব না, আমি ভাই যাই গে। তারপর সে সমীর কবিরাজ তার বাড়ির রুখ নিয়ে পারা সে চলে গেছে। নুরুল ইসলাম কইল, ওর মায়ের কইল, আম্মা তো এই কবিরাজ তো পাইল না আমগো বাড়ি ভূত ছাড়াবার, তাহলে আমার শ্বশুর বাড়ি সে ইসলামপুর গুঠেল পাঁচবাড়িয়া গ্রাম, নুরুল ইসলামের শ্বশুর বাড়ি, যে আমি শ্বশুর বাড়ি আজকে যামু, যাইয়ে আমার শ্বশুরের সাথে আলোচনা করে আমার শ্বশুর বাড়ির পাশের বাড়ি এক হুজুর আছে, সেই হুজুরের নেমু, উনি বড় মাপের কবিরাজি। বল ঠিক আছে। তো নুরুল ইসলামের একটা ঘোড়া আছিল, তো উনি ঘোড়া দাবড়াইত, ঘোড়া সোয়ারগিরি করতো বিভিন্ন জায়গায়, ওরা ঘোড়া নিয়ে উনি যাইতো, ঘোড়া নিয়ে আসতো, সেই ঘোড়াটারে নুরুল ইসলাম করলো কি, পরের দিন বিকালবেলা এই দুপুর পরে ঘোড়াটারে সাজাইলো, সাজাইয়া ঘোড়া চইরে সে তার ইসলামপুর পাঁচ বাইরে তার শ্বশুর বাড়ি গেল। যায় তার শাশুড়ি বলল যে আম্মা, তা আমগো বাড়িতে যে বড় ভাই যে বউ যে এই সমাচার রান্না করে সব যে খায় ফেলে কি জানি, পরে আমরা ভাবছিলাম যে ভাবি এমন খা, পরে দিয়ে ভাবি অস্বীকার গেছে, পরে কবিরাজ আনছিলাম আইনে তো হাজির করছিলাম, কিন্তু কবিরাজ এমন দুর্গন্ধ ছাড়ছিল এই যে মানে আমগর কবিরাজই সামাল পানি, এ তো হলো না, এতে আমগরে তারও ক্ষতি করব। এই জন্য জামনগর বাড়ির পিছনে বলে এক হুজুর আছে, তে হুজুরে কাছে আসছি আল্লাহ চলেন চাই যে এই কবিরাজটা নিজার লাগবো। নূর সাহেবের শাশুড়ি কইল, বাপু ওই কবিরাজি পায় নাই, এই হুজুর তারও টিয়া খা, এটা দিয়ে কাম হব না, তার সাথে তুমি অন্য কবিরাজ ধরো গা। এতে গল্প করতে করতে এই সন্ধ্যা হয়ে গেছে। নূর ইসলাম কইছে, আম্মা তাহলে এই যে রাস্তাঘাটও ভালো না, সে খেত খোলা মধ্যে যে অন্যাগে ঘোরা নিয়ে আসছি আন্দে রাত, তা যাই গে। কইল, বাবু প্রায় আসানো মজা আওজানি দেবো, এত রাতে যাইও না, থাহ। কলে কি আপনার মেয়েও একা, বড় ভাবি ভাই গেছে গা এক জায়গায় জামাইতে গেছে, তো এখন তো বাড়ির লোকজন নাই, আমি যাই গে। কলে তা আইসো। এই কথা কয়ে নূর ইসলাম তার ঘোড়াটা নিয়ে রওনা দিছে বাড়ি মুখ। তো ওই শ্বশুর বাড়ি থেকে আইতে তো ওই সময় তো ওই খেত খোলা খাল দিয়ে খালের পাতা দিয়ে আহন লাগে, খালের পাতায় যখন আইছে তখন উনি একটা বাঁশের ব্রিজ, বাঁশের ব্রিজ কিন্তু পানি শুকনা, শুকনা মৌসুমে ওই ব্রিজটা আসেই, ওই ব্রিজের নিচ দিয়েই আপনার আইসে এমিরে রাস্তায় উঠন লাগে, কাঁচা রাস্তা, তখন পাকা রাস্তা ছিল না। যে ব্রিজে নিচ দিয়ে যখন যাবার ধরছে তখন এই ঘোড়ারে চাবুক মারে, এই ঘোড়া খালি হট করে খালি সামনের দিকে উপর মুকুটে ঘোড়া কিন্তু যায় না, কিন্তু নূর ইসলাম আরো ঘোড়ারে চাবুক মারে কিন্তু ঘোড়া যায় না, কি ঘোড়া যায় না খে, ঘোড়া খালি অপট মারে সামনের দিকে তাকা। পরে করলো কি, নূর ইসলাম ঘোড়া চাবুক না মারে সে করলো কি সামান দিকে তাকাইলো, যে কি সমস্যা কি, যে সামান দিকে তাকায় দেখে যে এইরকম বড় একবার আসমান জমি খাড়া হয়েছে দানবের মতো হা করে, এমন একটা যে ঠিক একটা কালাসি মনে হচ্ছে যে আমি এবং ঘোড়া যদি চলে যাই, নূর ইসলাম বললো যে আমি এবং ঘোড়া যদি চলে যাই তার পেটের মধ্যে কোন কোনায় যাবো কিছুই হব না। এইটা দেখে নূর ইসলাম তো হতভাগ, একবারে নূর ইসলাম করলো কি চোখ মুখ সব নিজ মুখ করে নাগাম দিছে সাইরে, নাগাম যে সাইরে দিছে ঘোড়া অপট মারে ব্যাক করে আবার শ্বশুরবাড়ির মুখ রওনা দিছে, যে এক চুটে যা শ্বশুরবাড়ি গেছে গা। ঘোড়ার শব্দ তো পাইছে, তখন নূর ইসলামের শাশুড়ি তো দৌড় ফেরাইছে, জামাই গেল গা সন্ধ্যার পরেই এই জামাইকে আবার আসছে, নূর ইসলামের শালা আইসি আয় দিয়েছে খালি ঘোড়া, নূর ইসলাম যে শুয়ে আছে ঘোড়ার মধ্যে একবারে এটা দেখা যায় না। আম্মা দুলাভাই যে গেছে খালি তো ঘোড়া আইছে, দুলাভাই তো নাই, দুলাভাই কই গেল গা, এরা তো চমকে গেল গা, নিশ্চয়ই তারা কেউ মারি হেলাইছে নাহলে কোনো ভূতে ধরছে। পরে কলকাতাতে কপি পাতি নিয়ে হো, কপি পাতি নিয়ে হো, পরে কপি এরা তো অন্ধকারে আইছে কপি পাতি নিয়ে আইসে দেহে, এই যে নূর ইসলাম একবার ঘোড়া গলা ধরে শুয়ে আছে উপরে, পরে দুই তিনজনে নূর ইসলামের ধরে তারপরে নূর ইসলামের নামাইল, নামানি পর নূর ইসলাম বললো যে কি ব্যাপার, নূর ইসলামের শাশুড়ি কইলো যে তুমি গেলে আবার ঘোড়া সহ চলে আইলে, কইলে আম্মা এই খালের গুঁড়ো যখন গেছি তখন আমার ঘোড়া আর চাই না, পরে আমি লক্ষ্য করে দিয়েছি আসমান জমি দাঁড়াইছে এমন এক জিনিস এই বড় বড় দাঁত, পরে এটি দেখে আমি ভয় পায়ে ঘোড়ার নেগাম ছাড়িয়ে দিয়ে ঘোড়া গলা বাইরে ধরছি, ঘোড়া এক চপটে আপনাকে বাড়িতে আয় পড়ছে। পরে নূর ইসলামকে করলো কি লোহা গরম করে পানি খাওয়াইল, তারপরে পাশের বাড়ি ওই সেই হুজুরের ডাক দিয়ে নিয়ে এলো, নিয়ে এসে একটু কবচ লিখে দিল, লিখে দিয়ে পরে চিকিৎসাকে কইরে পরে নূর ইসলাম তখন আর গেল না, সে তার শ্বশুরবাড়িতে থাকলো। পরের দিন সে হুজুরকে নিয়েই তারপরে তার বাড়িতে আসছে, আইসে পরে এই হুজুরের মাধ্যমে তাদের বাড়ির যে ভূত ছিল যে খাইতো বিভিন্ন তরকারি মরকারি সব আইসে ছাড়াইয়া তারপরে মুক্ত হয়ে এখন ইনশাল্লাহ মোটামুটি তারা জীবনযাপন করছে। এই ছিল আমার সর্বশেষ ঘটনা।
অলরাইট, আমরা চারটা ঘটনা ইনফ্যাক্ট শুনলাম আমাদের প্রথম যিনি অতিথি জার্মিয়া ভাইয়ের কাছ থেকে। জার্মিয়া ভাইকে আমরা বিদায় দেব এবং সেকেন্ড গেস্টকে আমরা ইনভাইট করব, এবং শেষ মুহূর্তে জার্মিয়া ভাই আপনি অনেক বেশি ভালো থাকবেন, অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে। আমার একটি কথা না বললে পাচ্ছি না, আমি যখন ক্লাস নাইনে পড়াশোনা করতাম তখন আমি বাংলাদেশ বেতারে বিভিন্ন বিজ্ঞাপনের লিখতাম, চিঠি লিখতাম সঙ্গীতমালায়। তখন আমার খুব ইচ্ছা ছিল যে আমি যদি সরাসরি স্টুডিওতে বসে বেতারে বা বিভিন্ন স্টুডিওতে বসে গল্প বলতাম, আড্ডা দিতে পারতাম, খুবই মানে আমার মনের আশা পূর্ণ হতো। কিন্তু ওই সময়কাতে এত তথ্য প্রযুক্তি ছিল না, এত কিছু ছিল না, কিন্তু আমি পারি নাই। এই যে আজকে এই যে আপনার মাধ্যমে, অপূর্ব ভাই আপনার মাধ্যমে যে আমি এই যে স্টুডিওতে বসে আপনার সামনে আড্ডা দিচ্ছি, গল্প বলছি স্টুডিওতে বসে, আমার যে কি ভালো লাগছে। কোনো বন্ধু যদি এসে এইভাবে আড্ডা দিত স্টুডিওতে বসে, তার যে কি ভালো লাগবে, যে আসবে সেই মজাটা পাবে।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অবশ্যই আপনার জন্য অনেক অনেক দোয়া রইল, আবারও কোনো একদিন এই হট সিটে বসে ভূতুরে ঘটনাগুলো আমরা শুনব। থ্যাংক ইউ সো মাচ জামিয়া ভাই, অনেক অনেক ভালো থাকবেন আপনি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সো অল রাইট, ইনি ছিলেন আমাদের প্রথম অতিথি জামিয়া ভাই, তাকে আমরা আজকের মতো এখান থেকে বিদায় দিচ্ছি। বাট আগামী পর্ব, জি আগামী পর্বে আপনাকে আমরা চাই। সো নেক্সট এপিসোডে যদি আপনি আসতে চান, খুবই সহজ, জামিয়া ভাই যেভাবে সহজ সরলভাবে তিনি বলে গেলেন যে তার একটা সময় ইচ্ছা ছিল, তো অবশেষে তার ইচ্ছাটা কিন্তু পূরণ হয়েছে। তো আপনার যদি এরকম কোনো ইচ্ছা থেকে থাকে যে এখানে আসবেন এবং ঘটনাগুলো বলবেন, নট লাইক দ্যাট যে ঘটনাগুলো আপনার নিজের সঙ্গেই হতো, ব্যাপারটা কিন্তু একদমই এরকম না। আপনার কোনো না কোনো রিলেটিভের কাছে কিছু ঘটনা আপনি শুনেছিলেন, তো সেই ঘটনাগুলো যদি ভৌতিক হয়ে থাকে তাহলে যেটা করবেন রেজিস্ট্রেশন, আর রেজিস্ট্রেশন করার যে ছোট্ট প্রসেস সেটা হচ্ছে RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন, জাস্ট এই চারটা জিনিস লিখে সেন্ড করে দিবেন 26969 নাম্বারে। চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পোনাটা। নিচ্ছি আমরা ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন।
হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahu to eta chips bro. Texture ta ektu different. Eta tale biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bachai kora alu shape. Spicy seasoning it twist tailo prawn potato.
Guys, thamo. Eta chips na ki biscuit? Ke bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahu to eta chips bro. Texture ta ektu different. Eta tale biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bachai kora alu shape. Spicy seasoning it twist tailo prawn potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit? Ke bujhe nao.
ওয়েলকাম ব্যাক, এবং আপনি শুনছেন এই মুহূর্তে 94.4 জাকো FM। নতুন করে আসলে বলবার কিছু নেই, কারণ ভূত স্টুডিও যে প্রতি বৃহস্পতিবার রাতে হয় এটা একটা পুরনো অভ্যেস হয়ে গেছে আমাদের পুরনো বন্ধুদের, এবং ইনফ্যাক্ট নতুন যারা বন্ধু এরাও কিন্তু জিনিসটা বুঝে গেছেন। কেউ হয়তোবা এর আগে একটা এপিসোড শুনেছেন, দুটো এপিসোড, কেউ হয়তোবা চারটে এপিসোড শুনেছেন, গত এক মাস যাবৎ কেউ শুনছেন, কেউ এক সপ্তাহ যাবৎ শুনছেন। ওয়েলকাম প্রত্যেকটা বন্ধুকে। নিত্য নতুন 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 বন্ধু কিন্তু প্রতিদিনই আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। ঢাকা, কুমিল্লা, চট্টগ্রামে তো আপনি সরাসরি ফ্রিকোয়েন্সির মাধ্যমে শুনতে পাচ্ছেন, এছাড়াও প্রচুর মানুষ কিন্তু আমাদের দেশের বিভিন্ন জায়গা থেকে এই ভূত স্টুডিওতে আসেন। আপনারা এর আগেও দেখেছেন বরিশাল থেকে কেউ এসছেন, পিরোজপুর থেকে এসছেন, ফরিদপুর থেকে এসছেন, আমাদের এখানে কুমিল্লা থেকে, অজস্র জায়গা থেকে, খুলনা থেকে এসে গেছেন। তো এই বন্ধু বান্ধবগুলোর প্রতি যেই ভালোবাসা, তো সেই ভালোবাসা দিনকে দিন আমাদের বাড়ছে, এবং সেই জায়গা থেকে আপনাকে আরও একটাবার স্বাগত। এবং আমি আশা করছি যে নেক্সট এপিসোডে আপনি আসবেন এবং আপনার সেই অদ্ভুত অদ্ভুত ঘটনাগুলো বা ইন্টারেস্টিং ঘটনাগুলো শেয়ার করবেন নেক্সট এপিসোডে ভূত স্টুডিওতে। মোবাইলের SMS অপশনে যেয়ে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিতে হবে 26969 নাম্বারে। অ্যান্ড রাইট নাও যেটা করব সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় যিনি অতিথি, অনেক দূর থেকে এসেছেন এবং অফিয়ার এর সঙ্গে আমাদের গল্প হচ্ছিল যে কতটা পথ তিনি পাড়ি দিয়ে আসলেন আজকের ভূত স্টুডিওতে। তো তাকে আমরা ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম ভাইয়া।
ওয়ালাইকুম আসসালাম।
নামটা জানতে চাই সর্বপ্রথম, এবং কোত্থেকে এসেছেন?
আমার নাম মোহাম্মদ মাসুদুল হাসান, ফরিদপুর টাপাখোলা লেকপার।
ফরিদপুর টাপাখোলার লেকপার থেকে তিনি এসেছেন, এবং ফরিদপুর টু ঢাকার দূরত্বটা কিন্তু বেশ, প্রায় আড়াই থেকে তিন ঘন্টার মতো সময় লেগে যায়। তো আড়াই থেকে তিন ঘন্টা সময় লেগে যায় আসতে, যাবার সময়ও সেম যদি ধরে নেই মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টা, প্রায় পাঁচ সাড়ে পাঁচ ঘন্টার যে জার্নি, দিন শেষে কেন, দিন শেষে আসলে একটাই ভালোবাসা। তো সেই ভালোবাসার জায়গা থেকে এই মানুষগুলো আমাদের এখানে আসেন, এবং এই মানুষগুলোর কাছে আমরা প্রচন্ড পরিমাণে কৃতজ্ঞ একটামাত্র কারণে, দিন শেষে এই মানুষগুলো নিঃস্বার্থভাবে আমাদেরকে ভালোবাসেন। তো সেই ভালোবাসার জায়গা থেকে মাসুদ ভাই তিনি এসেছেন ফরিদপুর থেকে। আশা করছি নেক্সট এপিসোডে আপনার সঙ্গে হবে দেখা। মাসুদ ভাই, আজকে প্রথম কোন ঘটনাটা শুনছি আমরা?
আমি প্রথমে আমার নিজের মায়ের মুখে শোনা আমার আপন খালার সাথে ঘটনাটা ঘটছে। ঘটনাটার কাল, আমার মা যখন স্কুল লেভেলে পড়ে তখন তার বড় বোনের সঙ্গে এই ঘটনাটা ঘটছিল। আমার মায়ের এই খালার নাম হচ্ছে আয়েশা। উনি যখন এসএসসি পাস করে ইন্টারমিডিয়েটে যশোরে একটা কলেজে চান্স নেয়, আমি স্বাভাবিক কারণে কলেজের নামটা আমি বলছি না, এমন তো অবস্থায় সে পড়া অবস্থা এই প্রথমে অ্যাডমিশন টেস্ট দেয়, অ্যাডমিশন টেস্টে সে টিকে, তারপরে স্বাভাবিক নিয়মে সে ভর্তির ব্যবস্থা করে এবং ফরিদপুর থেকে যশোরের দূরত্ব প্রায় 80 মাইল, তার মানে 145 কিলোমিটারের মতো। এখন এমতো অবস্থায় ওখান থেকে তো স্বাভাবিক নিয়মে তার মহিলা হোস্টেলে থাকতেই হবে কিংবা বাসা ভাড়া নিতে হবে, কিন্তু আমার নানা তৎকালীন সময়ে কোনো বাসা বাড়ি এগুলি আনমেরিট মেয়ে, এ কারণে সে সাহস পায় নাই। সাহস না পাওয়ার কারণে স্বাভাবিক নিয়মে হোস্টেল খোঁজে, প্রায় হোস্টেল ভরে গেছে, এর ভিতর একটা রুম খালি আছে। এর ভিতর একটা মেয়ে বলল যে এরকম ব্যাপার, আমি তো চান্স পাইছি, তুমিও চান্স পাইছো, তাহলে এক কাজ করি, আমরা দুজন মিলে আমরা একটা রুম নিয়ে থাকি। স্বাভাবিকভাবে দুজন মিলে একটা রুম কলেজের কর্নারে হোস্টেলে থাকে, কিন্তু সেই মেয়েটা অত্যন্ত সুন্দর ছিল দেখতে এবং খুব ব্রিলিয়েন্ট ছাত্রী ছিল। তার সাথে স্বাভাবিক সে পুরুষের সামনে যাইতো না কোনো সময়, মুখটা ঢাইকে রাখতো, সবকিছুই করত। ওর সাথে এমন একটা সুসম্পর্ক হয়, বলে যে তুমি তো রান্না করে খাও, আমাদের তো এই রান্না পছন্দ হয় না, যাই হোক আমি আলাদা খাবো। বলে যে ঠিক আছে তোমার মতো তুমি খাও। সে করে কি বলো যে তাহলে তুমি খাবার পাবা কোথায়? বলো যে গেটের বাইরে আমার এক চাষা এসে আমার খাবার দিয়ে যাবে। কই ঠিক আছে, তাই তুমি কোথায় খাবা কি না খাবা এটা তোমার ব্যাপার, কিন্তু আমি তো আমার হোস্টেলে খাইতেই হবে। হোস্টেলের ডাইনিং তৎকালীন সময়ে ওরকম ডাইনিং কোনো চালু ছিল না, বর্তমানে যেটা আছে যার যার নিজের স্টপ ছিল, ও যে কিরাসিন তেলের স্টপ, ওই স্টপ দিয়ে রান্না করে খাইত। তা স্বাভাবিক নিয়মে খাইতে খাইতে ওই মেয়েটার সাথেও মেয়েটার খাবারটা সম্পূর্ণ অন্যরকম এবং তার সাথে একটা সুসম্পর্ক হয়। তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল সে বাইরে গেলে কখনো মুখ খুলতো না। তখন আমার খালা বলল, কিরে তুই সবার সামনে মুখ খুলোস না, বিষয়টা কি? বললো যে এরকম ব্যাপার, আমি মুখ খোলা, আমরা মুসলিম, আমরা খুব পর্দার ভিতর থাকি, হাতে মোজা পায়ে মোজা এরকম করছে। ঠিক আছে, তাই ওর মুখ শুধু আমার খালাই দেখছে, অন্য কোনো ব্যক্তি দেখে নাই। এখন কিছুদিন পর ওর সঙ্গে সুসম্পর্ক এতই থাকার পরে তখন আমার খালা বলতেছে যে আমি রোজার ছুটিতে বাড়ি যাইতেছি, তুই কি যাবি নাকি? বললো যে না, আমার এই মুহূর্তে যাওয়া সম্ভব না, যাই হোক আমি কুরবানির সময় আমি তোমাদের বাড়িতে যাব। তখন বললো যে কি ব্যাপার, তাহলে আমি কে যাবো তোমাদের? কয়েকে না না না, আমার বাড়ি হলো দিনাজপুর, অনেক দূরের পথ, তোমার যাওয়ার কোনো প্রয়োজন নাই, সুতরাং তোমার সঙ্গে আমি কোরবানির সময় যাব, বাস ভালো কথা। ঠিক কোরবানির আগ মুহূর্তে সে আমার নানা বাড়িতে আসে। নানা বাড়িতে আসলে কোনো পুরুষের সামনে চেহারা দেখায় না, রেয়ার দু একজন হয়তো আমার মা দেখছে, আমার বড় খালারা দেখছে, সবাই দেখছে। সবাই দেখার পরে বললো যে মেয়েটা অসম্ভব সুন্দর ছিল। তখন বললো যে ঘোরাঘুরির পরে সবকিছু বললো, তারপরে আবার স্বাভাবিক নিয়মে চলে আসলো যশোরকে, এই যশোর কলেজে। কলেজে আসার পরে একদিন ওর আমার খালার সাথে কোন প্রসঙ্গ জেনে একদিন একটু ঝগড়া হয়, এক জায়গা থাকলে ঝগড়ার একটা সিরিয়াস পর্যায়ে চলে যায়। তখন বলল যে দাঁড়া আমি তোর প্রতিশোধ নিচ্ছি, তুই কি করবি? আমার কি করবি? আবার আমার খালা খুব শক্তিশালী ছিল, মানে ওর মতো পাঁচজন ওর কাছে কিচ্ছু না, দেখ আমি কি করি। হঠাৎ করে রাত্রি একটার সময় পরীক্ষার তিন দিন আগে বলল যে আমি একটু বাথরুমে যাব, আমি বাথরুমে যাইতেছি তুই তারপরে পরে আয়। ও ঘুরে আসে বাথরুম থেকে, তখন আমার খালা করছে কি বাথরুমে গেছে, বাথরুমে যায় দেখে যে কাটা হাত পা, মাথা মাথার গলা পর্যন্ত মাথা নাই, এরকম দেখে ও করে চিৎকার করে চলে আসে। তখন ও বলল ওই মেয়েটার নাম ছিল শাহজাদি, আমার বলা হয় নাই, বলল যে শাহজাদি আমি এরকম এরকম আমি কি হ্যালোসিনেশন দেখলাম নাকি, আমি তো বুঝতে পারলাম না, কাটা মাথা হাত পা কাটা রক্ত আলা পা এইসব। বলল যে না তুই ঠিকই দেখছিস, তুই কারে দেখছিস, আমি তো বুঝতেছি না। তখন ওই মেয়েটা করে কি আস্তে আস্তে ওর গলা গুলে করে কি টানতে টানতে দেখায়, এরকম অবস্থায় দেখছিলি? তখন আমার খালা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হওয়ার পর হসপিটালে যায়, হসপিটালে যাওয়ার পরে ওই মেয়েটাই ওই শাহজাদি তাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে স্বাভাবিক নিয়মে নিয়ে যাওয়ার পরে স্বাভাবিক নিয়মে ওকে এই সুস্থ করে এবং আমার নানাকে খবর দেয়। খবর দেওয়ার পরে ও যখন সুস্থ হয় তখন করে কি ও চলে যায়, ওর আর দেখা যায় না। তখন বলল যে আমার নানা আব্দুল হামিদ শেখ ওর, তখন বলল যে তোর কি ঘটনা ঘটছিল? বলল যে এরকম এরকম ব্যাপার, আমার যে রুমমেট ছিল তার সামনে তার সাথে এতদিন আমি ছিলাম, এই রাত্রে আমাকে এই দেখাইছে, বলল যে এটা কোনো স্বাভাবিক মানুষ না, এটি একটি জিন। এই জিনরা পরে আর ওকে কোথাও খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া না গেলে এই অবস্থায় তখন সাররাও তাদেরকে খুঁজে বলল যে একটা মৌলবী প্রকৃতির এক স্যার ছিল ওই কলেজে, স্যার বলল যে এরকম ব্যাপার, আমাদের এখানে আমাদের সমাজে অজস্র জিন আছে যারা নাকি মসজিদে ইমামতি করে, নামাজ পড়ায়, স্কুল কলেজে পড়ে, তার ভিতরে এটা একজন। পরবর্তীতে তখন আর তাকে দেখা যায় না এবং খালা আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। এই ছিল আমার প্রথম ঘটনা।
সো প্রথম ঘটনাটা আমরা শুনছিলাম আমাদের সেকেন্ড যিনি অতিথি তার কাছ থেকে তার প্রথম ঘটনাটা শুনছিলাম, এবং আশা করছি যে আজকের ঘটনাগুলো আপনাদের কাছে ভীষণ রকম ভালো লাগছে। অনেকে আমাদের সঙ্গে রয়েছে, যেমনটা সিফাতকে দেখতে পাচ্ছি, তিনি আছেন আমাদের সাথে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া থেকে এবং মহসিন হলের স্টুডেন্ট তিনি, থ্যাংক ইউ সো মাচ। আছেন আমাদের সাথে উর্মি, এবং তিনি যেটা বলছেন তার মায়ের কাছ থেকে তিনি বেশ কিছু ঘটনা কালেক্ট করেছেন এবং পরের মাসে তিনি আসবেন, থ্যাংক ইউ সো মাচ। এবং রেজিস্ট্রেশনের প্রসেসটা কি আপনার মনে আছে? যদি মনে না থাকে তাহলে আরেকটা বার বলছি, এবং একটু পরপর কিন্তু আপনি স্ক্রলে দেখতে পাচ্ছেন, একটু পরপর কিন্তু একটা পপ আপ আপনার সামনে চলে আসছে। সো যদি আপনি আগামী পর্বে এখানে আসতে চান, মোবাইলের SMS অপশনে যেয়ে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন, এবং পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। প্রবাস থেকেও প্রচুর আমাদের বন্ধু রয়েছেন, তাদের কাছ থেকেও যেটা ফিডব্যাক পাচ্ছি যে শ্মশানঘাটের ঘটনা, তারপর হচ্ছে লাশ কাটা ঘরের ঘটনা, তো এরকম ঘটনা যদি কারো কাছে থেকে থাকে প্লিজ আপনিও নেক্সট এপিসোডে চলে আসতে পারেন। আপনার কাছে যদি মনে হয় যে এই ঘটনাগুলো ভৌতিক, এই ঘটনাগুলো প্যারানর্মাল, এই ঘটনাগুলো আসলে একটু অস্বাভাবিক, তাহলে আপনি আসুন এবং নেক্সট এপিসোডে বলুন। প্রয়োজনে যেই জায়গার ঘটনা সেই জায়গার নামটা আপনি চাইলেই হাইড করতে পারবেন, কিংবা আপনার যদি মনে হয় যে নিজের নাম পরিচয়টা আপনি হাইড করবেন সেটাও কিন্তু সম্ভব। সো নেক্সট এপিসোডে আপনাকে আমরা ওয়েলকাম করছি, এবং দ্বিতীয় গল্পে আমরা যাব আমাদের দ্বিতীয় অতিথির। মাসুদ ভাই, এখন কোন ঘটনাটা আমরা শুনছি?
আমার এটি ফরিদপুর অম্বিকাপুরের শ্মশানঘাটের একটি ঘটনা। শ্মশানঘাটের পাশে কুমার নদীর বিশাল একটি কুম আছে, ওই কুমের মধ্যে মানুষ সাধারণত 12 মাসই মাছ পায়, তারা জাল ফেলায় বা কাটা গিরে বা বিভিন্ন ই করে। তারপর এই একদিন একটা ঘটনা ঘটছে কি, সুভাষ বণিক নামে এক এক জায়লা আছে, সে করছে কি স্বাভাবিকভাবে সে খাবার নিয়ে নৌকায় উঠছে। নৌকায় উঠার পরে তারপরে মাছ পর জন্য জাল ই করতেছে, কোনো কিছু পাইতেছে না হঠাৎ করে। তখন সে নৌকা চালাইতে চালাইতে উপার যায়। উপারে যা দেখে কি সে স্বাভাবিকভাবে প্রস্রাব করার জন্য নদী থেকে উপরে উঠে। উঠার পরে দেখে যে প্রচুর পেঁপে গাছ এবং পেঁপেগুলো সব পাইকে রয়েছে। সে তখন চিন্তা করে, যা মাছ যখন পাইলামই না তাহলে আমি আজকে পেঁপেগুলো নিয়ে যাই। কিছুদূর ছিঁড়তে ছিঁড়তে আর গভীর রাতে মনে করছে এখন কেউ আসবে না। হঠাৎ করে পেঁপে বাগানের পাশে একটি বাচ্চার কান্না, বাচ্চার কান্না। সে বলল যে রাত্রি বাজে 1:38, এখন কোথায় থেকে বাচ্চার কান্না আসে। সে স্বাভাবিক যাইতে 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 যায় দেখে যে পেঁপে বাগানের পাশে একটি বাচ্চা রয়েছে। বাচ্চারে স্বাভাবিক নিয়মে বাচ্চাটা ছিল খুব ফুটফুটে। সে করে কি বাচ্চাটাকে কোলে করে নিয়ে সে আস্তে 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 অগ্রসর হয়, যে সে দুঃখ করতেছে যে এত সুন্দর বাচ্চা কে ফেলাইতে হয়ে গেছে, কার এত বড় পাষাণ চরিত্রের লোক। তার মনের ভিতর কিচ্ছু ঢুকতেছে না, সে চিন্তা করতেছে কই যাই হোক এই অসহায় বাচ্চাটারে আমি বাসায় নিয়ে যাব। সে যখন আস্তে আস্তে হাঁটতেছে বাচ্চাটা আস্তে আস্তে বড় হইতেছে। এমন অবস্থায় বাচ্চাটা বড় হইতে হইতে হঠাৎ করে বাচ্চাটা হাসি দিছে। হাসি দেওয়ার পরে সে বাচ্চা রাইখা ওই পেঁপে গুলি ছিল নিয়ে দৌড়ে সে আবার নৌকায় উঠছে। নৌকায় আসার পরে আস্তে আস্তে হাঁপাতে হাঁপাতে নৌকা চালায় এক জায়গা মাঝে দাঁড়াইছে, এক এক কিনারে বাঁধছে। বলল যে এরকম শ্মশানের ব্যাপার সেবার, এখানে ভূত পেত্নী বিভিন্ন রকম থাকতেই পারে, এটি আমরা অভ্যস্ত, এটি কোনো ব্যাপার না। তখন সে করছে কি ভাত খাওয়ার পর আস্তে করে করছে কি নৌকার উপর শুয়ে পড়ছে। শুয়ে পড়ার পর তার শরীরে পানি লাগছে, পানির সে ঠান্ডায় সে উঠে যায়। উঠার পরে অলরেডি দেখে যে তার নৌকায় অর্ধেক পানিতে ডোবা, দেখে যে সামনে একজন বুড়ি বসা। তখন বুড়ির দিকে স্বাভাবিকভাবে সে ভয় পাইছে। তখন বলল, বুড়ি বলল, কি ব্যাপার তোর খবর কি সুভাষ, তোর খবর কি? তখন ওই জেলেটা বলছে যে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি আমার বাবা, আর আপনি যদি মহিলা হন তাহলে আমার মা, সুতরাং আপনি আমাকে কোনো অবস্থাতে হত্যা করবেন না। তখন বুড়িটা বলে, তুই আমার মনের কথা জানলি কিভাবে, আমি যে তোকে হত্যা করতে আসছি। বলল যে আমি আপনাকে দেখেই আমি কিছুটা আস পাইছি, তা ঠিক আছে, তুই যখন আমাকে মা বলে ডাকছিস তাহলে আমি সন্তান হিসেবে তোর কাছে একটা দাবি করতে পারি। বলল যে কি দাবি? বলল যে এই বাম পাশে এই যে একটা বাবলা গাছ, এই বাবলা গাছে আমরা 15 জন সংসার নিয়ে এখানে থাকি, এবং আমি জানতে পারলাম এই বাবলা গাছটি বিক্রি হয়ে গেছে এবং বাবলা গাছটি কাটে ফেলাবে। এই টার্গেট নিয়ে আমি বেরোইছি, আজকে তোদের এলাকায় যারে পাবো আমি তারাই হত্যা করব। তখন বলল যে তাহলে তুই কালকে ওই গাছের যে মালিক তার কাছে তুই যাবি, চাই সারে বলবি যে এরকম ব্যাপার, আপনি কোনো অবস্থাতেই গাছটা কাটেন না, গাছের টাকা আমি দিয়ে দিতেছি। তখন বুড়িরে জিজ্ঞেস করছে, বলছে যে মা আমি অত্যন্ত গরিব মানুষ, আমি এই মুহূর্তে 10,000 টাকা 8-10,000 টাকা কোথায় থেকে সংগ্রহ করব। বলল যে তোর কোনো টেনশন নাই, তোর নৌকার ভিতর আমি কিছু মাছ দিয়ে দিছি, এই মাছটা বিক্রি করবি, বিক্রি করার পরে তুই কালকে রাত্রে আবার আমার সঙ্গে দেখা করবি। এখন হঠাৎ করে বুড়িটা চলে যায়, ওর বাড়ির সামনে আসে, বাড়ির সামনে আসে দেখে যে পানি সেচার পর দেখে যে পর্যাপ্ত পরিমাণ মাছ, ওই মাছ পায় স্বাভাবিক ও খুশি হয়। তারপরে ও করে কি আস্তে আস্তে বাজারে নিয়ে যায়, প্রায় 5-6 হাজার টাকা বিক্রি করে। 5-6 হাজার টাকা বিক্রি করে, বিক্রি করার পরে এখন যে গাছের যে মালিক তার কাছে যায়, বলছে যে চাচা আপনি গাছটা বিক্রি করেন না, আমার বহুত দূর দিন, আমি 9,000 টাকায় গাছটা বিক্রি করছি, আমার টাকার খুব সমস্যা, তুমি যে আমার গাছটা বেচতে না করতেছো, তুমি কি আমার টাকা দিবা? বলতেছে হ্যাঁ আমি আপনাকে কিছু টাকা দিব। কয় বলতেছে কত? কয় 5,000 টাকা। কয় হবে না, তুমি যদি 9,000 টাকা দাও তাহলে দিবা, নাইলে হবে না। তারপর বাসে সেই কথা, কোন অবস্থাতে দিবে না। পরের দিন স্বাভাবিকভাবে ওই মহিলার সঙ্গে দেখা করতে গেছে, দেখা করতে গেছে ওই লিসেনার। আমি প্রথমে যেটা বলছিলাম, পেঁপে বাগানের মধ্যে একটি বাচ্চা আস্তে আস্তে বড় হয়ে যায়, হাসি দেয়, এবং সেই লোকটি তার সামনে এসে দাঁড়াইছে, বললো যে এরকম ব্যাপার, কালকে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, এরকম ব্যাপার, তোমার আমার মা তোমারে পাঠাইছে, আজ তুমি যদি ঠিক না করতে পারো আজকে তোমার আমরা মারি ভালো। এবং স্বাভাবিক নিয়মে সে, স্বাভাবিক নিয়মে কোনো অবস্থাতেই সে পারে না। পরের দিন সে ঠিকই গাছ কাটতে যায়, গাছ কাটে মালিক নিয়ে যায়, মালিকটা নিয়ে যায়। তখন ওনার ওই বলছে যে তুমি এরকম বাধার সম্মুখীন হয়েছ, আজকে তো তোমার মারিয়ে ফেলাবে। বলো যে এই সন্দেহটা আমিও করতেছি, তাহলে তুমি এক কাজ করো, তাই তুমি ওই দূর নদীতে এই অন্য জায়গায় যায় তুমি মাছ মারো। মাছ মারা কেবল শুরু করছে, সামনে একটি গজার মাছ আছে, গজার মাছ হাসি দিয়া উপরে লাভ দিয়ে উঠছে। লাভ দিয়ে উঠার পর কথা বলতেছে, এই তুই যে আমার কাছ থেকে, আমার মার কাছ থেকে যে মাছ টাস নিছিস, এসব নিছিস, সে টাকা দে। বলো সে টাকা তো আমি খরচ করে ফেলাইছি। তখন আস্তে আস্তে ওই বাচ্চা, ওই লোকটা গলা এমন জোরে টিভি মারে, সে মোটামুটি সেন্সলেস হয়ে যায়। তারপর সকালবেলা তার উদ্ধার করার পর হসপিটালে নেওয়ার পরে সে বর্ণনা দেয়, কিন্তু তার অল্প কিছুদিন পরে সে মারা যায়। এই ছিল অম্বিকাপুর শ্মশানের একটি ঘটনা, এটি 100% সত্য ঘটনা।
অলরাইট, সো যারা একটু আগেই অনেকে বলছিলেন যে শ্মশান ঘাটের কিছু ঘটনা, সো ইন্টারেস্টিং, এবং থ্যাংক ইউ সো মাচ আমাদের সেকেন্ড যিনি গেস্ট তাকে, এবং তিনি কিন্তু চমৎকার করে একটা শ্মশান ঘাটের ঘটনা আমাদেরকে শুনিয়ে গেলেন। তাইবুর রহমান বলছেন, তিনি আছেন আমাদের সাথে চট্টগ্রাম থেকে। সুমাইয়া ইসলাম বলছেন তিনি শুনছেন, এবং প্রায় কিছুদিন আগে তার বাসার বারান্দায় তিনি হচ্ছে অদ্ভুত কিছু জিনিস ফিল করেছেন, একটা গরম বাতাস, এবং সেই গরম বাতাসটা একবার মনে হলো যে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল, আবার মনে হচ্ছিল যে বাইরে থেকে একটা গরম বাতাস তাকে ভেদ করে তার ঘরে প্রবেশ করছে। এরকমটা কেন ঘটে? ওই যে পৃথিবীতে এমন কিছু ব্যাখ্যাহীন ঘটনা প্রতিনিয়ত কোনো না কোনো জায়গায় ঘটে, তো প্রতিদিনই তো ঘটছে, যদি প্রতিদিন নাই ঘটত তাহলে এই অনুষ্ঠানটায় আপনি দেখুন যে বিভিন্ন বয়সের শ্রেণীবেশের মানুষ কিন্তু আসছেন, কেউ মাদ্রাসা স্টুডেন্ট, কেউ জেনারেল লাইনে লেখাপড়া করছে, কেউ হয়তো বা লয়ার, কেউ বিজনেসম্যান, কেউ জার্নালিস্ট, কেউ মিডিয়া পার্সোনালিটি, অসংখ্য ধরনের, অসংখ্য রকমের মানুষদের কিন্তু আমরা এই আয়োজনে পেয়েছি। সো ধন্যবাদ সকলকে যারা সবসময় আমাদেরকে এরকমভাবে পজিটিভভাবে সাপোর্ট দিয়ে গেছেন, আশা করছি আগামী সময়টাতেও আপনারা সঙ্গে থাকবেন। মেশকাত বলছেন তিনি আসতে চান, নো প্রবলেম, নেক্সট এপিসোডে আসার জন্য RBS, তারপর আপনার নাম, লোকেশন এবং প্রফেশন লিখে পাঠাবেন 26969 নম্বরে। আরিফুল ইসলাম আছেন আমাদের সাথে রাঙামাটি থেকে, তিনি শুনছেন এবং দেখছেন। ইকরা আছেন আমাদের সাথে, এরকমটা আরও অনেকগুলো বন্ধুকে দেখতে পাচ্ছি, বাট রাইট নাও যেটা করবো, তৃতীয় ঘটনাটা শুনবো। চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ সবাই প্রাণ পরাটা খেতে কেমন, কখনো মনে হয় চিপস, আবার কখনো মনে হয় বিস্কিট। তো আপনার কাছে কোনটা মনে হয় ডেফিনেটলি আমাকে জানাবেন। JFM স্পেস দিয়ে নাম লোকেশন, যদি এই অনুষ্ঠান নিয়ে আপনি আপনার মন্তব্য জানাতে চান তাহলে লিখবেন JFM, লিখে পাঠিয়ে দিবেন কথাবার্তাগুলো 26969 নাম্বারে। অনেকগুলো SMS আবার রয়েছে, জমে গেছে SMS গুলো পড়ছি, তার আগে তৃতীয় ঘটনাটা শুনবো, তারপর যখন ফিরছি তখন SMS এবং কমেন্টগুলো নিয়ে ফিরছি। মাসুদ ভাই, তৃতীয় কোন ঘটনাটা আজকে আমরা শুনছি?
তৃতীয় ঘটনাটা সৌদি আরবে এক মুফতি সাহেব, সে 35 বছর ইমামতি করছেন সৌদি আরবে। তারপর আসার পরে আমি তার কাছে একটি ঘটনা শুনেছি, খুব লোমহর্ষক একটি ঘটনা। ঘটনার প্রথমে শুরুতে এই মৌলবী সাহেব সৌদি আরবে থাকা অবস্থায় মোটামুটি বাইলেকান ফরিদপুর শহরেই এক লোকের সাথে পরিচয় হয়, নামাজ পড়তে পড়তে তারপর পরিচয় হয় যে আপনার বাড়ি কোথায় এরকম ফরিদপুর। তাদের সাথে এমন বন্ধুত্বের সম্পর্ক হয়, যখন উনি করে কি যার সঙ্গে পরিচয় হয় সে ছিল সৌদি আরবের একজন বিশিষ্ট ব্যবসায়ী, বলল যে ভাই এরকম ব্যাপার, আমার মেয়ের ছোট মেয়েটার বিয়ে দেব, কিন্তু আপনি আমার বন্ধু, কিন্তু আপনাকে ছাড়া আমি বিয়ে পড়াবো না। ধরেন অনেক রিকোয়েস্ট করার পরে সৌদি আরবে সাধারণত ইমাম সাহেবদের ছুটি একটু কম থাকে, তারপর রিকোয়েস্টের মাধ্যমে 7 দিনের জন্য ছুটি নেয়। ছুটি নেওয়ার পরে সে দেশে আসে স্বাভাবিক, তার ছেলের প্রচুর পরিমাণে জ্বর হওয়ার পর এমতো অবস্থায় ওনার বন্ধুটা বলে আগামীকাল আমার মেয়ের বিয়ে, আপনাদের পুরো ফ্যামিলি যাইতে হবে, আর ভাই বিয়েটা আপনাকে সম্পূর্ণ পড়াইতে হবে। বলল যে ভাই আমি যার উদ্দেশ্যে সৌদি আরব থেকে আসছি এটা তোমার করতেই হবে, আমার ছেলের অসুখ থাকার যাই থাক সবাই যাবে। তখন সবাই যাওয়ার কথা বলছে, না ছেলে অসুস্থ জানে, ওনার ওয়াইফ ছেলেমেয়েরা যাইতে পারে নাই। বলল যে আমি সারা বিয়ে হবে না, যাই হোক তোমরা আমার ছেলেটাকে একটু দেখে রাখো। স্বাভাবিক নিয়মে সে সকাল 10টার সময় গেছে, 10টার সময় যাওয়ার পরে বিয়ে টিয়ে পরানোর পরে ঝোন্নামাজ পড়ে ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে সে বলছে যে তাহলে এখন আমার ছেলের শরীরটা ভালো না, তাহলে আমি এখন একটু বাড়ির দিকে যাই। বলল যে আপনাকে আগায় দেওয়া লাগবে, কয়েকে না না না। বলল যে এই সমস্ত রাস্তায় বেড়ানোর মলানোর ঘটনা ঘটে, আর আপনি কেন একা যাবেন, কোনো প্যারানরমাল ঘটনা বহুত কিছু সম্মুখীন হয়েছে আমি, বহুত কিছু হয়েছে, কোনো ব্যাপার না। যাক ওই বাসা থেকে বিদায় নিয়ে আসে। বিদায় নিয়ে আসার পরে হাঁটতে হাঁটতে আসরের নামাজ এক জায়গা পড়ার পরে আসরের নামাজ পরে হাঁটতে হাঁটতে মাগরিবের নামাজ সময় হয়ে যায়, তখন করে কি আর একটা মসজিদে নামাজ পড়ে। নামাজ পড়ার পরে সে আস্তে আস্তে এর মধ্যে এশারের আজান দিয়ে দেয়, ওখানে জনশূন্য লোক ফরিদপুর গোলডাঙ্গি, এখন অবশ্যই এখন ওই সব জায়গা অনেক বাড়ি ঘর হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, এখন দেখলে পারে হয়তো বা চিনা যাবে না, তখন কখনো কিছু বাড়ি ঘর ছিল না। সে হাঁটতে হাঁটতে দেখা যে মসজিদের আজান এত স্মৃতিমধুর, মনে হচ্ছে আয় এর আশপাশে কোথায় মসজিদ আছে। উনি হাঁটতে হাঁটতে রাস্তার মধ্যে এক বুড়ির সঙ্গে দেখা হয়, বলল যে চাষি এখানে মসজিদ কোথায়? বলল যে আপনি সোজা যায় বামে যান। চকের ভিতর হাঁটতেছে, কয় এখানে আবার কোথায় মসজিদ? হাঁটতে হাঁটতে সে করে কি চলে যায় দেখে যে ওখানে আর একজন মহিলা দাঁড়ায় রয়েছে। বলল চাষি এখানে মসজিদ কোথায়? বলল যে হুজুর ওই সোজা দিয়ে আপনি একটু ডাইনে যান। যাইতে যাইতে দেখে যে আলো ঝলমল বিশাল একটা মসজিদ। স্বাভাবিক চিন্তা ভাবনা করছে, আমি সৌদি আরবে এত মসজিদ ইমামতি করছি, সবকিছু করছি, এত সুন্দর মসজিদ তো আমার চোখে পড়ে নাই, বিষয়টা কি? তখন যাওয়ার পরে নামাজের বাকি আর মাত্র 5 মিনিট, তখন দেখে যে মসজিদের একটাও ব্যক্তি নাই, আলো ঝলমল জ্বলতেছে, ঝাড়বাতি জ্বলতেছে, সবকিছু জ্বলতেছে। তখন উনি অজু করতে করতে চিন্তা করলো যে কেউ লোক থাকুক আর না থাকুক আমার মতো আমি একলাখটা নামাজ পড়ে যাব। যে কি মসজিদের দিকে অগ্রসর হয়েছে, এর ভিতর দেখে যে 30-40 জন লোক কোত্থেকে হাজির হয়েছে। এখন সবারই চেহারায় একরকম, এবং সবারই একই পোশাক পরা। সবাই দেখে তাকে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। সবাই বলতেছে, কথাবার্তা বলতেছে, আপনারা ভালো আছেন? সবাই বলতেছে, কয় হুজুর, আমি আমি যখন হজ করতে যাই, এরপর তার এক লোক বলতেছে যে আমি আপনার পিছনে নামাজ পড়ছি। অনেকে বলে যে এখানে বেশিরভাগ লোকই আজি এবং আপনার কাছে অনেকবার নামাজ পড়ছে, সুতরাং আজকে আমাদের ইমাম সাহেব নামাজ পড়াবেন, আজকে আপনি পড়াবেন। বত্রি কষ্টের পর সে রাজি হয়। রাজি হওয়ার পর নামাজ পড়ায় স্বাভাবিক। সে যখন আসতে চায় তখন লোকজন ঘিরে ধরে, কয় হুজুর আপনি আমাদের অপমান করবেন না, আপনি আসছেন, আপনি একজন কামেল ব্যক্তি, আপনি আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করবেন। বলে যে না না, আমার সময় নেই, আমার ছেলেটা খুব অসুস্থ, এই অবস্থায় আমি আমার দ্বারা সম্ভব না। বলে যে না, বহুত এক হিসেবে জোর করে এসে চলে আসে। তখন পিছন থেকে বলছে, হুজুর আপনি কিন্তু আমাদের অপমান করলেন, বিষয়টা কিন্তু ঠিক না, আর আপনি আমাকে চিনতে পারলেন নাই। তখন হুজুর সামনের দিক তাকায় বলতেছে, তোমরা যে কি, তোমরা সাধারণ মানুষ না, আমি খুব ভালো করে বুঝতে পারছি, সুতরাং তোমাদের তোমাদের সবার সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা আমার আছে। এই কথা বলার পরে সে আস্তে আস্তে হাইটে যাইতেছে। রাত্রি বেজে গেছে 9টা, যে খেওয়াই পার হবে, খেওয়া নাই, কিচ্ছু নাই, সে বসছে। দেখ, সময় যখন নাই, খেওয়া যখন নাই, এত বড় নদী তো আর আমি 7টায় যাওয়া আমার মতো লোকের সম্ভব না। বসে রয়েছে, বসে রয়েছে। এর ভিতর উনি দেখে যে 8-10 জন লোক একটা লাশ কান্দে করে নিয়ে আসতেছে, পিছনে আরো লোক। তখন বলতেছে যে হুজুর, এই লোকটা জানাজা আপনি পড়াবেন? কয় না, এটা আমার দ্বারা সম্ভব না। বলতেছে যে তাহলে এক কাজ করো, তাহলে আজকে হুজুরের সাথে বসবো। সবার হাতে কোমর থেকে তরবারি টাইনে বাই করছে, আর উনি করছে কি, চতুর্দিকতে একটা বৃত্ত বানাইছে। বৃত্ত বানানোর পরে বলতেছে, তোরদের মতো 500 লোক আসলেও আমার কিচ্ছু করতে পারবে না, এই এইটা তুই ভেদ করতে পারবি না। এখন সবাই বলতেছে, আসলে তো আমরা পারতেছি না। তখন বলল যে, হুজুর বলল, আমার সাথে পারবি না, তোরা যেটা আসবি সেটাই কিন্তু ফাইনাল হবি। কয়, হুজুর আপনারা তো ক্ষতি করতে পারলাম না, অন্যদিক দিয়ে আপনাকে ক্ষতি করব। অন্যদিক দিয়ে পারবে কি না পারবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমারে তোরা একটা পশম পর্যন্ত ছিঁড়তে পারবি না। এই কথা বলার পরে সে লাঠি, ওনার যে লাঠি ছিল একটা লাঠি করছে কি, উনি করছে আস্তে করে ঘুরেন মারছে। ঘুরেন মারার পর যার যার মতো সবাই নদীতে ঝাঁপ দিছে। তখন ঘুরি দেখলো, ঘুরিতে বাজে 3:30। 3:30 স্বাভাবিক, কিছুক্ষণ পর ফজরের আজান তার কানে ভাসে আসলো। আসার পরে বলতেছে যে এরকম ব্যাপার, এর ভিতর খেওয়া চলে আসছে। খেওয়া চলে আসার পর উপরে খেওয়া ঘাটের ওই জায়গা সে ফজরের নামাজ আদায় করছে। আদায় করার পরে একটু শুয়েছে, শোয়ার পরে সে ঘুমাই গেছে। উইটা দেখেছে 11:30 বাজে। তা চিন্তা করলো যে যাক, আস্তে আস্তে বাড়ির দিকে যাই। ওনার বাড়ির সামনে যায়, দেখেছে অনেক লোকের সমাগম, সবাই টুপি পরা, এই পরা। তারপর বাসার সামনে একজন জিজ্ঞেস করছে যে, এই আমার বাড়িতে কি হয়েছে? আপনার বাড়িতে কি হয়েছে তো আপনি জানেন না? কয়েকে যে না, কয়ে আপনার ছেলেটা তো কালকে মারা গেছে। কয়টার সময়? ওই যে এমন জ্বর ছিল তো সে কোনো কিছুই করতে পারে নাই, আপনাদের পুকুরে ঝাঁপ দিছে। ঝাঁপ দেওয়ার পর অনেক খোঁজাখুঁজির পরে তাকে 7:00 তাকে পাওয়া গেছে। তখন তার ওয়াইফ বলল যে রাত 3:30 কি 3:35 দিকে ঘটনা ঘটছে। সে স্বাভাবিকভাবে চিন্তা করছে, সে যখন এই জিনদের লাঠি দিয়ে মানে বাড়ি মারার চেষ্টা করে তখন পানিতে পড়ে যায়, ঠিক ওই ছেলেটাকেই ওই জিনরাই হত্যা করছে। এই ছিল আমার 100% একটি সত্য ঘটনা,
তৃতীয় ঘটনা ইনফ্যাক্ট। অলরাইট, অনেকেই রয়েছেন আমাদের সঙ্গে। বার্তার আগে মাসুদ ভাইকে আরো একটাবার ধন্যবাদ। ইভেন মাসুদ ভাইয়ের কাছ থেকে আমরা আরো একটা ঘটনা শোনার সময় রয়েছে এবং আশা করছি আপনাদেরও ভীষণ রকম ভালো লাগছে। অভি দাস বলছেন তিনি শুনছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন এখন পর্যন্ত, থ্যাংক ইউ। সাকিব আছেন ওদের সাথে, দেখতে পাচ্ছি এই মুহূর্তে মামুন, এবং মামুন যেটা বলছেন তিনি আছেন আমাদের সাথে বোয়ালখালী থেকে, তিনি শুনছেন এই মুহূর্তে, থ্যাংক ইউ সো মাচ। এমডি নাইম আছেন ওদের সাথে, হাফিজ জিব্রান বলছেন তিনি শুনছেন আমাদেরকে এই মুহূর্তে বাঞ্ছারামপুর থেকে, ফেসবুকের মাধ্যমে আমাদের সঙ্গে রয়েছেন এবং ফেসবুক আর ইউটিউবের থ্রুতে সবসময় আপনাদের লাইভগুলো দেখি, থ্যাংক ইউ। রিয়াদ আছেন ওদের সাথে, সৌরভ বলছেন কতদিন ধরে শুনি এবং আজকে প্রথমবার SMS করলাম অ্যান্ড রেজিস্ট্রেশনও করেছি, আশা করছি পরের পর্বে আমি ডাক পেলে পেতেও পারি। ডেফিনেটলি আপনার কাছে অবশ্যই ফোন কল যাবে, যারাই রেজিস্ট্রেশন করছেন তাদের কাছে একদম খুব অল্প সময়ের ভেতরে একটা ফোন কল পৌঁছে যাবে এবং তারপর ওভার দ্য ফোন, মানে এখানে আসলে অনেকে একটা প্রশ্ন থাকেন যেই মানুষগুলো আসেন আসলে আসার প্রসেসটা কি, আসার সর্বপ্রথম প্রসেস যদি বলি আপনাকে রেজিস্ট্রেশনটা করতে হবে। নাম্বার টু, আপনাকে রেজিস্ট্রেশন করার পর টিম ভূত স্টুডিও থেকে আমরাই আপনাকে ফোন দিব, ফোনে আমরা মিনিমাম একটা বা দুটো ঘটনা শুনবো, তারপর যদি মনে হয় যে না এটা রেডিওতে প্রচারযোগ্য তাহলেই আপনি আসছেন পরের পর্বে। সেখানে অনেকগুলো ধাপ রয়েছে, সবগুলো ধাপ পাশ করে যেই মানুষগুলো আসলে আমাদের এখানে আসেন, অনেকগুলো যদি বলি যে ফিল্টার করে 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 তারপর সেই মানুষগুলোকে নিয়ে আসা হয় যাদের গল্পগুলো আপনাদের ভালো লাগবে। সো সেই কাজটা সর্বপ্রথম টিম ভূত স্টুডিও করে থাকে, তাদের কাছে যদি মনে হয় যে না এই গল্পগুলো আসলে প্রচার করা প্রয়োজন বা প্রচারযোগ্য তাহলেই সেই গল্পগুলোই আপনি শুনতে পান। অলরাইট, সো আমরা শেষ ঘটনাটা শুনবো আমাদের মাসুদ ভাইয়ের কাছ থেকে, তার সর্বশেষ ঘটনাটা শুনবো, তারপরে আবারও যখন ফিরছি তখন আপনাদের কথাগুলো রিড আউট করে তারপর আজকের মতো বিদায় নিব। মাসুদ ভাই এখন কোন জায়গার ঘটনা শুনবো আমরা?
এখন একটি ফরিদপুর কামারখালীর একটি ঘটনা।
ওকে,
কামারখালীর একটি ঘটনা, একটা ছেলে ক্লাস 9 এ পড়ে, সে একজন স্থানীয় পর্যায়ে ভালো ক্রিকেট খেলোয়াড় ছিল। সে ক্রিকেট খেলা অবস্থায় সে বিভিন্ন গ্রামে গ্রামে যেত এবং সে আন্তর্জাতিক মানের কোনো ক্রিকেটার না বা ঢাকার লিগেও খেলছে এই ধরনের কিছু না, মানে সেই স্থানীয় পর্যায়ে বা বিভিন্ন আশপাশে থানা মহল্লা মোটামুটি তার ভালো নাম ছিল। একদিন হঠাৎ করে কিছু লোকজন আসে, বলল যে কালকে তোমার এই মধুখালীর মাঠে ক্রিকেট খেলা আছে, তোমাকে খেলতেই হবে, তোমার মতো প্লেয়ার আমাদের দরকার। বলল যে আমি প্লেয়ার, বলল যে তোমার যা সম্মানই আমরা দিয়ে দেবো, তুমি এ ব্যাপারে কোনো টেনশন করো না। তখন বলল যে আমি রাত্রে আমার পাশের ঘরে থাকবো, তোমরা আস্তে করে আমারে ডাক দিবা, ডাক দেওয়ার পরে আমি আস্তে করে কোনো সাউন্ডলেস অবস্থায় বেরিয়ে আসবো। বলে আচ্ছা ঠিক আছে, তারপরে তোমাকে খেলতে হবে। ও করছে কি, ঘুমানোর আগে ওর যত ড্রেস আছে মানে প্যাড ব্যাট সব কিছু, হেলমেট টেলমেট নিয়ে সব কিছু রাখছে, যে ওরা আসা মাত্রই সে ভোরবেলা চলে যাবে, ওখান থেকে মোটামুটি এক দেড় ঘন্টার রাস্তা ছিল। এই অবস্থায় একটি লোক আসে, বলে আসিফ, এই আসিফ তুমি তাড়াতাড়ি উঠো, খেলতে যাইতে হবে। ও কোনো কথাবার্তা না বলে কোনো রকম কেস পাই দিয়া সে হাঁটা শুরু করে, বলে যে চলো আমাদের সাথে। উনি আগে উনি পিছনে পিছনে হাঁটতেছে, কয় ভাই এদিকে কোথায় যাচ্ছেন আপনি? কয় না এই জায়গা যাইতে হবে, সামনে যাবো, সামনে আর একটা প্লেয়ার আছে, ওই প্লেয়ারটারের সাথে করে তাহলে দুজনে একসাথেই যাব। কয় ঠিক আছে। যাইতে যাইতে একটা নদী পড়ে, বলে যে এইটা তো একটা নদী, এখানে আপনার বাড়িঘর পাইলেন কোথায়? আর এই নদীটাকে আমি চিনি, আশপাশে কোনো বাড়িঘর নাই। বলে যে না, এর নিচেই আমরা বসবাস করি। ও তো স্বাভাবিক নিয়মে তো ভয় পেয়ে যায়। তখন বলল যে তোর যাইতেই হবে, এমন অবস্থায় খুব ওর সাথে জড়াজড়ি করে ই করে, ও স্বাভাবিক ক্রিকেটার ছিল, ওর শরীরেও ছিল প্রচণ্ড শক্তি, মোটামুটি 15-20 মিনিট ই করার পরে তখন ও করে কি ব্যাট দিয়ে আঘাত শুরু করে এমন অবস্থায়। তারপরে বলে তুই আজকে বাঁচে গেলি, আমার সন্তানরা না খাইয়ে রইল, এমত অবস্থায় এবং না খাইয়ে রইল ও চলে আসে। চলে আসার পরে তখন ও ঘড়িতে দেখে যে 1:35 বাজে, যে কঠিন আকারে ভয় পায়। অবস্থায়। তারপর হুজুরের কাছে বলে এসব জিনরা পানির নিচে বসবাস করে, এই ধরনের ঘটনা এরকম হয়। সুতরাং গভীর রাতে যে ডাক দেয় তার সাথে কখনোই তোমরা এভাবে ই করবা না। কয়েক ডাক দিবে, তারপর তোমার পরিবারের মুরব্বী যারা আছে তারা ই করবে। যাই হোক, এটাই ছিল আমার সর্বশেষ ঘটনা।
ওকে, সো আমরা সর্বশেষ ঘটনাটা শুনছিলাম আমাদের লাস্ট যিনি গেস্ট ছিলেন মামুন, যদি বলি যে আমাদের সর্বশেষ যিনি অতিথি ছিলেন আমাদের সাথে এই মুহূর্তে, তার কাছ থেকে কিন্তু আমরা সবগুলো ঘটনাই শুনে ফেললাম। বাট তার আগে এই মুহূর্তে অনেকে কিন্তু SMS অ্যান্ড যদি বলি যে টেক্সট প্যানেলে রয়েছে, তার আগে আবার অবশ্যই মাসুদ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো। অ্যান্ড লাস্ট মোমেন্টে যারা যারা ছিলেন, যেমনটা ইরা ছিলেন আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ ইরা, দেখতে পাচ্ছি আমাদের সাথে এই মুহূর্তে। অবশ্যই মাসুদ ভাইয়ের দুই সন্তান এই মুহূর্তে শাফিন এবং ইফরাত, অবশ্যই তারাও ছিলেন আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ তাদেরকেও। এবং ঢাকার বাইরে থেকে অসংখ্য বন্ধু, যেমনটা হিমু ছিলেন আমাদের সাথে, রাইসুল ছিলেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, মারিয়া ছিলেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, ধীমান ছিলেন এবং গল্পগুলো বেশ ভালো লেগেছে, নিতাইদা ছিলেন আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ নিতাইদা। এবং এই মানুষটা অনেকদিন যাবত আমাদেরকে সঙ্গে রয়েছেন ভূত স্টুডিও, এবং তিনি যেটা বলছেন যে তিনিও কোনো একটা পর্বে আসবেন, থ্যাংক ইউ সো মাচ। আপনি আসার ইচ্ছা প্রকাশ করেছেন, এটাই এনাফ, এবং সেই জায়গা থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আশা করছি নেক্সট এপিসোডে আপনি কিন্তু আমাদের সঙ্গে খুব সহজেই যুক্ত হয়ে যেতে পারবেন। তো যদি আপনি আগামী পর্বে এখানে আসতে চান, সেক্ষেত্রে যেটা করবেন, মোবাইলের SMS অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং আপনার প্রফেশন পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। যদি নেক্সট এপিসোডে আপনি আসতে চান এই ভূত স্টুডিওতে, সিম্পলি যেটা করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। তো আজকের মতো আমরা এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে বিদায় নিচ্ছি। আর নেক্সট এপিসোডে যদি আপনি এই অনুষ্ঠানে আসতে চান, নিয়মটা কিন্তু আপনাকে বলে গেলাম, খুব বেশি ভালো থাকবেন এবং ভূত স্টুডিও যারা খুব বেশি করে ভালোবাসেন চেষ্টা করবেন প্রোগ্রামের লাইভটা যেহেতু এখনই শেষ হয়ে যাবে, বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার জন্য। যারা শেয়ার করেছেন তাদেরকেও ধন্যবাদ, যারা শেয়ার করেননি তাদেরকেও অগ্রিম ধন্যবাদ। আমার বিশ্বাস যে আপনি কালকে যখন দিনের বেলা প্রোগ্রামটা দেখবেন তখন অন্তত শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমরা, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, সালামু আলাইকুম।